সবসময় রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর শুরু হয়ে গেল ভূত আসন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে স্পেশাল দুজন গেস্ট এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন, তাদের সাথে একটু পরেই পরিচয় করিয়ে দেবো। তার আগে বলি ঘড়িতে সময় ঠিক রাত 12টা এবং আপনারা সবাই জানেন যে ভূত আসন এখন আরও একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন এবং আমরা অন্য রকম করতে পারছি এটা সব মানে পুরো কারণটাই হচ্ছেন আপনারা। আপনারা আমাদের দারুণ দারুণ সব ঘটনা পাঠাচ্ছেন এবং আপনারা আমাদের সঙ্গে আছেন বলে আমরা এতটা দূরে আসতে পেরেছি এবং আমরা যেতে চাই আরও বহুদূর আপনাদের সঙ্গে নিয়ে। সো আমাদের সাথেই থাকুন, শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান তাহলে আমাদের SMS করুন, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FOOTY ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ফেসবুকে আপনারা কমিউনিকেট করতে চান, আমাদের ফেসবুকে যদি আপনারা কোনো পোস্ট পাঠাতে চান বা আপনারা যদি কোনো কমেন্ট করতে চান তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি www.facebook.com/radiofurti। রেডিও ফুর্তির স্পেলিংটা আরও একবার জানিয়ে দিচ্ছি, স্পেলিংটা হচ্ছে RADIOFOOTY রেডিও ফুর্তি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান যেটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনি একটু মনে রাখুন, লিখে ফেলুন যেটা আপনার ইচ্ছা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm হুইচ ইজ bhootfm@radiofurti.fm। প্রতি সপ্তাহেই মানে প্রতি শুক্রবারের পর দিন থেকে শনিবার থেকে আমাদের চেষ্টা যে কীভাবে আপনাদের সাথে আরও একজন নতুন স্পেশাল একজন মানুষের পরিচয় করিয়ে দেওয়া যায় এবং আমরা আশায় থাকি যে এরকম একজন নতুন মানুষ এই সাত দিনের মধ্যে আমরা পেয়ে যাব এবং আল্লাহর অশেষ রহমতে আমরা কীভাবে কীভাবে যেন পেয়েও যাই এবং আপনাদের সামনে তাদেরকে হাজির করতে পারি। এবং এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে স্টুডিওতে আসেন, এত অনেক কষ্ট করে আসতে হয় এবং সেজন্য তাদেরকে ধন্যবাদ অবশ্যই আমি জানাবো এবং রেডিও ফুর্তির পক্ষ থেকে, ভূত আসনের পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে শুরু করতে চাই ভূত আসন। আপনাদের অনেকেরই এরকম প্রশ্নই থাকে যে আসলেই পৃথিবীতে এরকম অন্য কিছু বা এরকম সুপার ন্যাচারাল কোনো ঘটনা ঘটে কি না, আসলেই এরকম কোনো কিছু আছে কি না যেটাকে আমরা বলি যে আমরা যেটাকে আসলে মানে স্বচক্ষে দেখতে পাই না, আমাদের দৃষ্টির আড়ালেও কোনো কিছু এরকম ঘুরে বেড়ায় কি না, তারা আমাদের চারপাশে আছে কি না, এরকম নানা রকমের প্রশ্ন থাকে। কিন্তু তো আমরা তো আসলে বললে হবে না যারা এই ব্যাপারগুলো নিয়ে অভ্যস্ত, যারা এই সমস্ত ব্যাপার নিয়ে চর্চা করেন, যারা এদের সাথে থাকেন তারাই বলতে পারবেন। তো আমরা চেষ্টা করেছিলাম এরকম একজন মানুষকে খুঁজে বের করতে এবং আমাদের সামনে আমাদের সাথে আজকে একজন উপস্থিত রয়েছেন যিনি একজন কোরআনে হাফিজ এবং তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন এবং তার কিছু স্পেশাল গুণ রয়েছে যে গুণগুলোর কারণে তিনি অনেকের উপকার করতে পারেন। এবং আজকেও একটা নরসিংহে তার একটা কাজ ছিল এবং তিনি সেইখানে গিয়েছিলেন, একটা বাসায় কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূর করার জন্য। তো তিনি আজকে আসতে চাচ্ছিলেন না, তো আমরা বললাম যে আমি আসলে হাতছাড়া করতে চাইনি ওনাকে একদম। আমি বলেছি যে না, আপনি ওই দিকের হয়ে পড়ে যান, আপনি আগে আমাদের এখানে আসেন এবং সবার সাথে আপনার ঘটনাগুলো শেয়ার করেন। তো তিনি এখানে আছেন আর আজকে একটু SMS করতে হবে আপনাদের বেশি বেশি এই কারণেই যে তিনি যেহেতু এখানে আছেন তার কাছ থেকে আপনারা যদি কোনো ঘটনা মানে কোনো কিছু কোনো ব্যাপারে যদি জানতে চান, প্রশ্ন থাকে আপনাদের, তাহলে সেই প্রশ্ন কিন্তু আপনারা করে ফেলতে পারবেন এবং তিনি চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা, শুরুতেই আমি আপনার নামটা একটু জানতে চাই, আপনার নামটা কি?
আমার নাম হাফেজ মোহাম্মদ এনামুল হক এনাম।
ওকে, সো আপনাকে আমি আপনার মানে ঘটনায় যাওয়ার আগে, আপনি এইখানে এসে কিছুক্ষণ আগে একটা কাজ করে ফেলেছেন, সেটা কি? আপনি কয়েকজন মানুষের কিছু একটা জিনিস দেখিয়েছেন।
জি জি,
হ্যাঁ, একটু বলুন।
যেটা হলো আপনাদের, আমি সর্বপ্রথম আদুরি আপু এবং সোহাগ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের কারণে এখানে আসেন। হ্যাঁ, তারপরে এই প্লাস জি, যাই হোক, তো আপনাদের এখানে টয়লেটে সমস্যা আছে এটা অনেকে আগে বলতো এবং ভূত আসনেও আমি যেটা শুনেছি, তো আমার একটা টার্গেট ছিল আমি যেদিন ভূত আসনে যাবো সেদিন আমি জিনিসটা দেখবো। পরে আমি আজকে যখন গেলাম 11:10 তখন আমার সাথে যিনি আসছে তিনাকে আর একজন গেস্টের তিনি আমি গেছি, যাওয়ার পরেই আমি যেটা আর কি অনুভব করি যে ওখানে কিছু একটা আছে।
আমাদের আরো একজন অতিথি এসেছিলেন এখানে, তিনিও বলেছেন যে ওখানে কিছু একটা আছে।
জি,
ওকে,
তো আমি এটা যেটা করি এবং কি আমি আমার চোখের ভিতরে ওর ছায়াটা এনে আমার সাথে একজন আরেকজন যে গেস্ট যে দুজনকে আমি দেখাই যে দেখো তো আমার চোখের ভিতরে কিছু আছে কিনা। দুইবার দেখাইছি, দুবার বলছে হ্যাঁ আমি দেখতেছি আপনার চোখের ভিতরে একটা ছায়া আছে। এই
ওকে আচ্ছা, আপনি এই যে এই সমস্ত কাজ আপনি আপনি আসলে কি করেন, আপনি আমাকে একটু বলেন যে আপনি কোন কোন ধরনের সমস্যা সমাধান করতে পারেন?
আমি ইনশাল্লাহ মনে করি মানুষের এ টু জেড যতই সমস্যা আছে, মানুষের এই যে জিন ভূত দেখা যায় এগুলো আছর বা মানুষের যাবতীয় যে সমস্যাগুলো আছে সবই ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করি।
আচ্ছা, আজকে আপনার একটা কাজ ছিল নরসিংদীতে, সেই কাজটা কিরকম ছিল?
সেই কাজটা একটু অন্যরকম, যেরকম মনে করেন একটা কাজ, তিনার বাসা থেকে যে ঘরে আর কি আমি গেছি, ওনার ওই ঘর থেকে তালগাছটা আর কি, ওনাদের একটা তালগাছ আছে ওনাদের ঘরের পাশে, তো তালগাছ থেকে আবার দেখা যায় আপনার পাঁচ হাত একটু সামনে একটা বট গাছ আছে, বট গাছে যে জিনিসটা আর কি করতে পারি যে তিনারা যদি রাত্রেবেলা ঘুমায় তাহলে তিনারা বট গাছের ওখানে কে যেন কুড়াল দিয়ে এই কাঠ কাটতেছে, কাঠুরি বলা হয় যাদেরকে আর কি, ওরকম আর কি কাটতেছে রাত্রেবেলা, এরকম আর কি তারা অনুভব করে দেখে আর কি, সাউন্ড শুনে যেরকম আর কি, এর অন্যরমে যদি কেউ আওয়াজ করে একটা অনুভব আসে যে না ওই রুম থেকে কেউ আওয়াজ করেছে, ঠিক ওই রকম। পরে তিনের আওয়াজ যখন ই করে, তারপরে দেখা যায় রাত্রিবেলা যদি কেউ উঠতো টয়লেট করতে বা ইস্তিনতে যাওয়ার জন্য, তাহলে তিনার যেটা দেখতো বটগাছের উপরে বিরাট এক আকৃতিতে সাদা কাপড় পরা ব্রাহ্মমানের মতন আর কি, কে জানি ওখানে ঠাকুরের মতন বসা, তিনাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন রূপ ধরে এরকম বসা থাকতো। এই সমস্যাটা তো আজকে আমি ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান করতাম, কিন্তু ভাই জানেনি তো আমি অনেক আর কি আজকে ব্যস্ততার ভিতরে, আপনি যেহেতু বলছেন আসলে আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
না, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাকে আমি অনেক জোর করে নিয়ে এসেছি,
তার পাশাপাশি আদুরি আপু এবং আমার সোহাগ ভাইকে জানাই
আপনাকে অনেক 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 কষ্ট করে এখানে আসতে হয়েছে এবং আমরা অনেক জোর করে নিয়ে এসেছি। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে আপনি, আচ্ছা আপনি আপনি কোনো জায়গায় গেলেন, কোন একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে আপনি এই সমস্ত ব্যাপারে কখনোই ভূতের ফেমের আগে আলোচনা করা হয়নি, আপনি যেহেতু এই সমস্ত কাজ করে থাকেন সেজন্য বলছি, আপনি একটা বাসায় গেলেন, যাওয়ার পরে আপনি কিভাবে বুঝতে পারেন যে এই বাসায় কোনো সমস্যা আছে?
যেটা হলো একমাত্র হলো আমার সাথে যে আর কি জিনটাই করি ওটার নাম,
এর জন্য আরেকজনের সাহায্য নিতে হয়?
জি জি।
আচ্ছা,
অবশ্যই এটা একজনের হেল্প ছাড়া এটা কখনো এটা সম্ভব না আসলে, ঠিক না? তো আমি আমার সাথে যেটা আর কি ওটার নাম হলো আব্দুর রহিম, ঠিক আছে? আমি আব্দুর রহিমের সবসময় হেল্প নিই, ও আমার সবসময় সাথে থাকে, এমনকি আমি একটু আগে যেটা আপনাদের টয়লেটে আমার দুইজনকে আমি যে দেখাইলাম, আমি আব্দুর রহিমের হেল্প নিছি, আমি যতক্ষণে আব্দুর রহিমকে আমি অনেকক্ষণ দেখেছি কিন্তু যতক্ষণে ও আসে নাই ততক্ষণ আমি দেখাইতে পারিনি। ও আসার পরে প্রথমে আমি ওকে দেখাইছি আমার চোখের ভিতরে ছায়াটা, পরবর্তীতে ওকে দিয়ে পরে আবার ওই ছায়াটা ধরে আইনা পরে আমি আমার চোখের ভিতরে ওকে দেখাইছি।
আচ্ছা, তাহলে আপনি যখন ঢোকেন তখন আপনি এর সাহায্যে বুঝতে পারেন যে এখানে কোনো কিছু একটা আছে কি
না?
আপনি এরকম কোন কোন হয়েছে যে কোনো এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে এই বাসায় আসার পরে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনার উপস্থিতি পছন্দ করছে না, আপনার প্রেজেন্সটা একেবারেই পছন্দ করছে না, এরকম কোনদিন ফিল করেছেন যে আপনি?
একদিন আর কি যেরকম আর কি সমস্যা হয়েছিল আমাদের ওখানে আর কি গুলবাগ জিরো পয়েন্টে, ঠিক আছে, এক বাসায় গিয়ে সেরকম সমস্যা ছিল খুবই। পরে আমি যাওয়ার পরে আমি আমার আর কি আমার সাথে যে জিনটা আব্দুর রহিম ও আর কি একটু দূরে ছিল, ঠিক আছে, ও আসতে পারে নাই। পরবর্তীতে কি হয়েছে, আমি যখন ওর ঘরে ঢুকি, ওই ঘরে অনেক সমস্যা ছিল, আমি যখনই ঘরে ঢুকলাম আমি সেন্স হারাই ফেলছি।
খুব ইন্টারেস্টিং, আমি কিছু SMS পাচ্ছি, অনেকেই বলছেন যে আমার আতিক। আচ্ছা আচ্ছা, উনি অবশ্যই জানতে চান, আচ্ছা আপনার অ্যাড্রেসটা, আমি অ্যাড্রেস না, আপনি SMS পাঠান সরাসরি, আমরা SMS এ রিপ্লাই করবো, আমরা মানে আমরা এখান থেকে আপনাদের সাহায্য করবো সেই বিষয়ে। আচ্ছা, আরেকটা জিনিস, যে আপনি কখনো হয়তো কোনো একটা জায়গায় গিয়েছেন কোনো একটা সমস্যার সমাধান করতে, যাওয়ার পরে আপনার মনে হয়েছে যে না এখানে না আসলে ভালো ছিল বা এটা আসলে আমার ক্ষমতার মানে বাইরে বলবো না কি
আমার পাওয়ারের এটা বাইরে,
অনেক কঠিন?
হ্যাঁ হ্যাঁ সেটা, হ্যাঁ আমার এটা হলো সর্বপ্রথম যে কাহিনীটা সেটা হলো আমার ওই সময় আমার মনে হয়েছিল, কিন্তু আমার একটা আল্লাহ তাআলার রহমত যে আমি তারপর ওইটার সাথে আমি যুদ্ধ করতে চাচ্ছিলাম না, কারণ অতটুক পাওয়ার তখন আমার ভিতরে ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে তারপর ওইটার সাথে যুদ্ধ করে আমি ওইটাতে আমি জয়লাভ করি।
আচ্ছা, কখন একজন মানুষ বুঝবে যে তার সাথে কোনো একটা ঝামেলা আছে?
এটা মনে করেন একমাত্র হলো স্বপ্নে, সর্বপ্রথম হলো তিনি স্বপ্নে আর কি দেখবে যে কোন একটা জিনিস তাকে দেখা দিতেছে, তারপরে তার পাশে যে লোকগুলো, নিজেরটা একটু নিজে খুব কম বোঝা যায়, তিনার পাশে যে লোকগুলো থাকে বসবাস করে বা আত্মীয় স্বজন ভাই ব্রাদার, তারা হলো যদি দেখে ওর ভিতরে বর্তমান যেরকম চলতেছে এবং আগে যেরকম ছিল কিছুটা মিল নাই, দিনে দিনে কিরকম যেন পরিবর্তন হইতেছে, তখনই আর কি বোঝা যাবে বেশিরভাগ যে না ও জানি কিরকম করতেছে, ওর সাথে হয়তো বা কিছুটা আচর আছে।
আপনার এই যে মানে আপনি এই যে কোনো জায়গায় কেউ ডাকলে যে সাহায্য করে আসছেন, আপনার এই যে আপনি নির্ভয়ে যাচ্ছেন, এই যে সাহস, এই সাহসটা আপনি কিভাবে পান?
আসলে এটা হলো সম্পূর্ণ একটা সাহস, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, কারণ আমি কোরআনে হাফেজ, আল্লাহর রহমতে আমার সিনার ভিতরে 30 করে ফিটিং আছে। এই যে এটাই হলো আমি সব থেকে এটাই সাহস করি,
যে
মহা গ্রন্থ আল কোরআন এটা আমার ভিতরে আছে, আমার আল্লাহ তাআলার নির্দেশ যতক্ষণে না আসে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শত্রুই কোনো মাখলুক আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি এই সাহসটা দিয়ে সবসময় আগায় যাই। দেখেন আমি আজকে কোরআনে হাফেজ, কিন্তু আমি একটা জিন, ওকে কিন্তু দেখা যায় না, কিন্তু ও অদৃশ্য, আমি অদৃশ্য একটা জিনের সাথে কিভাবে যুদ্ধ ঘোষণা করি যাকে আমি দেখতে পারি না। আজকে দেখেন আমি একটা জিনের সাথে কথা আমি তর্কতর্ক করতেছি, ও তো অদৃশ্য হয়ে আমার পিছন থেকে আমাকে ঘুষিয়ে দিতে পারে, একটা থাপ্পড় দিতে পারে, আমি আবার যখন পিছনে তাকাবো ও আবার সামনে দিয়ে আরেকটা ঘুষিয়ে দিতে পারে, আমি ওকে দেখতেছি না। কিন্তু আমি একটা জিনকে প্রশ্ন করলাম, আচ্ছা জিন শোনো, তোমরা জিন জাতি কেন মানুষের কাছে স্যালেন্ডার হয়ে যাও, তোমাদেরকে তো মানুষ যদি দেখে না কিন্তু কেন স্যালেন্ডার হও? পরে বললো যে শুনেন, দুইটা জিনিসের কারণে, একটা হলো ইসমে আজম আর একটা হলো আয়াতুল কুরসি, এই দুইটা জিনিসের কারণে আপনাদের কাছে দুইটা ক্ষমতা আছে যে এই জন্য আমরা মানুষদেরকে স্যালেন্ডার করি, মানুষ জাতিকে স্যালেন্ডার, নচেত আমরা কি করতাম, আঁচড়ে আঁচড়ে মেরে ফেলতাম।
আচ্ছা, আপনার এমনিতে কখনো এরকম মানে হয়েছে যে মানে আপনি নিজে মানে এখন এখন মানে এই যে যখন আপনার কাছে মোটামুটি আপনি বুঝতে পেরেছেন যে আপনার পাওয়ারটা আছে বা এরকম কিছু, এখন আপনি কোনো কিছুতে ভয় পান?
না না, আল্লাহ রহমতে এখন ভয় পাই না, একসময় পেয়েছিলাম যখন আর কি প্রথম ছিলাম, এখন আল্লাহ রহমতে যত বড়ই হোক না কেন ভয় পাই না।
হ্যাঁ তা তো অবশ্যই,
আসলে কি জানার কোনো শেষ নাই, ঠিক না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করছে যে মায়ের কোলে যে একটা শিশু বাচ্চা থাকে দুধ খায়, ওর কাছ থেকে তোমার অবশ্যই কিছু না কিছু শিখার আছে। আমি ওই হাদিসটার দিকে তাকায় আমি তারপরও আমি চিন্তা করি আমি কিছুই জানি না, তারপরও দেখা যায় আমি কারোর কাছ থেকে আরো জানার ইচ্ছা থাকে, আমার কিছু শেখার জন্য অনেক সময় নষ্ট করি ওনার পিছনে, দেখি কিছু না কিছু শিখতে পারি কিনা।
আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো, কারণ আমাদের বেশ কিছু এসএমএস আসছে অলরেডি এবং আপনার কাছে অনেক প্রশ্ন আসবে, আমরা আরেকজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। ইন দ্য মিন টাইম আমি কিছু এসএমএস পড়ে ফেলি আপনাদের, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে সাদিয়া ইসলাম চৈতি এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাইফ চিটাগাং নাসিরাবাদ থেকে, এবং তিনি বলছেন তার এসএমএস খুব কম পড়া হয়। আমাদেরকে এসএমএস করেছেন বিপ্লব ময়মনসিং থেকে, এছাড়াও হারুন ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের গোল্ডেন মেহেদি এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি নুরুল আমিন আমাদেরকে, সেইন হুসাইন সেগুনবাগিচা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন বর্ষা, এছাড়াও আমাদেরকে সঙ্গীতা এসএমএস করেছেন মিরপুর থেকে, এবং আচ্ছা তিনি হচ্ছে যে বানমারা সম্পর্কে জানতে চেয়েছেন, সে বিষয়ে আমরা আসবো যে বানমারা বা ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত ব্যাপারে আসলে যদি কোনো সমস্যা আপনাদেরকে পড়তে হয় তাহলে সেগুলো কীভাবে দূর করা যায়। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন আরও অনেকেই, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মেহজাবিন, এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগছে হিয়া অনা সুইটি অধরা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের তিনি অনেক মানে কী বলবো যে আমাদেরকে অনেক শুভকামনা আমাদের জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন মুনান, এবং এটা তার প্রথম মেসেজ, এবং প্রথম এসএমএস আমি পড়ে ফেলেছি। আমাদেরকে মিল্টন নরসিংহী দাসপাড়া থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে বছরের সেরা ভূত এফএম হয়েছে ভয়ের কবচ সিডিটার মাঝে। আচ্ছা, তার মানে ভয়ের কবচ যারা কিনবেন তারা সেই সিডিটা শুনে ফেলতে পারেন। আমাদেরকে সাথী এসএমএস করেছেন, সাথী খান মিরপুর 12 থেকে। এছাড়া আমাদেরকে জিসান অশ্রু সাইদুল রিয়াজ এসএমএস করেছেন, এবং তারা বরগুনা যাচ্ছেন, এবং তারা এখন লঞ্চে রয়েছেন, লঞ্চে চারজন মিলে তারা ছাদে বসে ভূত এফএম শুনছেন, বাহ চমৎকার। আমাদেরকে জ্যোতি এসএমএস করেছেন খালিদ এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রতন ঢাকা ওয়ারি থেকে মারুফ আমাদের এসএমএস করেছেন, এবং অ্যাড্রেস চাচ্ছেন আমাদের হাফিজ সাহেবের, না আমরা অ্যাড্রেসটা দিব না, আপনারা এখান থেকে আপনাদের কোয়েশ্চেন করতে হবে, এবং এর পরেও যদি কোনো সমস্যা থাকে আপনাদের কিছু জানতে চান আমরা ওনাকে আবার নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, বাট এইখান থেকে জানতে হবে। ওকে, আমাদেরকে এসএমএস করেছেন মেঘলা রায়ের বাজার থেকে। এছাড়াও আমাদেরকে ওয়াহিদ এসএমএস করেছেন আমাদেরকে সঞ্জি এসএমএস করেছেন আমাদেরকে স্পন্দন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন আরও অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে এসএমএস করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নম্বরে। আমাদের যদি ইমেল করে আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm উইচ ইজ bhutfm@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। অবশ্যই শুরুতে উল্লেখ করবেন যে আপনি ঘটনাটি এখানে এসে উপস্থিত হয়ে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, আর আপনি যদি চান যে আপনার মানে দেশের বাইরে আছেন আপনি এবং আপনার ঘটনাটা এখানে প্লে করা হোক তাহলে অবশ্যই আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা অডিও ক্লিপ যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঘটনাটি প্লে করব এবং সেটার জন্য অবশ্যই আপনার অডিও ক্লিপটা সিলেক্টেড হতে হবে। ওকে ফাইন, আমরা এখন পরবর্তী ঘটনায় যাব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরও একজন এবং তিনি মানে একজন স্পেশাল গেস্ট, আমি বলবো ভেরি স্পেশাল গেস্ট, আ লেডি উইথ সুপার ন্যাচারাল পাওয়ার বা কিছু পাওয়ার যেটা হচ্ছে আমাদের আসলে বিয়ন্ড আওয়ার সেন্সেস। সো আপনি বুঝতেই পারছেন যে আচ্ছা আমরা তার পরিচয় তো জানাবই। মানুষের মতো কিছু অদ্ভুত ক্ষমতা থাকে, যে ক্ষমতাগুলো একসময় দেখা যায় যে কোনো কোনো সময় তার কন্ট্রোলে থাকে, কোনো কোনো সময় কন্ট্রোলের বাইরে চলে যায়। মানুষের মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যখন আপনি খুব অবাক হবেন যদি এরকম কোনো ঘটনা আপনার সাথেও ঘটে যে আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে। আপনি একটা স্বপ্ন দেখছেন সকালবেলায়, পরের দিন বা তার কিছুদিন পরে সেই স্বপ্নটা সত্যি হচ্ছে, বা হুবহুভাবে আপনার স্বপ্নের মতো করেই সেই ঘটনাটি যদি ঘটে যায় তাহলে আসলে অবাক না হয়ে কোনো উপায় নেই। আবার আপনি যদি এরকম মানে কোনো একটা ইচ্ছা করছেন, সেই ইচ্ছাটা যদি পরিপূর্ণতা পায় বা সেই ইচ্ছাটা যদি ফলে যায়, মানে আপনার চাওয়াটা যদি আপনি মানে চাওয়াটা যদি পাওয়া হয়ে আপনার কাছে ধরা দেয় তাহলে সেটাও কিন্তু আপনার কাছে বেশ অবাক করবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি পরিচয় করে দিচ্ছি এরকম একজন মানুষের সাথে যার এরকম কিছু পাওয়ার রয়েছে, যে পাওয়ারগুলো আসলে সচরাচর আমাদের মধ্যে নেই এবং খুব খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই এই ধরনের ক্ষমতা থাকে। আপনার নামটা একটু প্লিজ সবাইকে জানাবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমার নাম মাহনাজ, আমি পূর্বনগর থেকে এসেছি। আপনি যেটা জানতে চাচ্ছেন এটা আমি বলতে চাচ্ছি, যেটা স্বপ্নের ব্যাপার। আমি আমার লাইফের এগুলো জিনিস কখনো কারোর সাথে শেয়ার করিনি। আমার বেসিকলি আমার ফ্যামিলি মেম্বার বা কেউই আসলে জানে না যেসব জিনিস আমার সাথে ঘটেছে, বাট দিস ইজ কমপ্লিটলি ট্রু। আমি আমার লাইফে যে কটা স্বপ্ন দেখেছি যেটা হতো আপনার ভোরবেলা, লাইক চারটা, ভোর চারটা পাঁচটার সময়।
এবং আপনি বলছেন যে শুক্রবার আপনার লাইফের খুব
রাইট, আমার লাইফে যতটা ঘটনা ঘটেছে সবগুলো শুক্রবার রাতে ঘটেছে। তো সেই স্বপ্নগুলো আমার আপনার বাস্তব হয়ে গেছে।
বাস্তব হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি ম্যাক্সিমামই ছিল আসলে নেগেটিভ নাকি?
হ্যাঁ, নেগেটিভ, যেটা আপনাকে বলা যায় যে বিপদ সংকেত, যে এটা ঘটতে যাচ্ছে, বি কেয়ারফুল, সতর্ক হও, এটা হতেই পারে এবং এটার জন্য তুমি প্রিপেয়ার্ড হও, এরকম কিছু।
আচ্ছা, এরকম কিছু। আপনি আপনার দু একটা এরকম ঘটনা মনে আছে যে ঘটনাগুলো স্বপ্নের মাধ্যমে আপনি প্রথমে দেখতে পেয়েছেন এবং পরে সত্যি হয়ে গেছে?
জি, আমি যেটা দেখেছি লাইফে, আমার আমার বাবার মৃত্যু। আমার বাবা খুব অসুস্থ ছিলেন, ওনার ক্যান্সার ছিল, উনি হসপিটালাইজ ছিলেন। তো আমি যখন ঘুমিয়ে আছি, তা আমার ঘুমটা ঠিক চারটা, ভোর চারটায় ভাঙে, আমার ঘড়িটা তার পাশেই ছিল। তো আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি পাশে ঘড়িটা দেখি, আর স্বপ্নের থিমটা ছিল যে আমার বাবা আর বাঁচবেন না, কোনোভাবেই তার চান্স নেই বাঁচার। এবং ঘড়িটার সাথে সাথে যখন আমি লক্ষ্য করি দেখি যে ভোর চারটা বাজতেছে, এবং তখন একটা ফিলিংস হয়, সেটা মানে রাসেল ভাই আমি আপনাকে কিভাবে প্রকাশ করব, যে চোখ পড়েছে ঘড়িতে আর ভিতরে হার্টবিটটা বেড়ে যায় এবং তখন ঘামতে শুরু করি যে এটা তো হবেই। তখন ভিতর থেকেই চলে আসে যে এই ড্রিমটার জন্য আমি প্রস্তুত হচ্ছি এবং এটা ঘটবেই, আজ হোক কাল হোক। এবং ছয় মাসের মাথায় আমি আমার বাবাকে হারাই।
আচ্ছা, এরকম তারপরে তো ঘটনাগুলো খুব মানে রেগুলার ঘটতে শুরু করে।
রেগুলার ঘটছে, যেটা আমি আপনাকে আগেও বলেছি যে বিপদ সংকেত হিসাবে লাইফের জড়ো বড় বড় জিনিস যেগুলো আমার ঘটনা এরকম দেখেছি।
আচ্ছা, আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনার যে ক্ষমতাটা রয়েছে, কিছু কিছু ক্ষমতা রয়েছে আপনার।
ক্ষমতা যেটার স্টার্টিং আমি বলবো যেটা হলো আপনার পারিবারিক সূত্রে, আমার দাদা ছিলেন কোরআনে হাফেজ এবং উনি উনি রাত ভোরে কোরআন তেলাওয়াত করতেন এবং খুব অনেস্ট লোক ছিলেন। তো
আমরা তাহলে ওনার ঘটনা থেকে শুরু করব।
হ্যাঁ, তো আমি যত শুনেছি উনি এরকম ছিলেন, নামাজে ছিলেন, কোনো মানুষের কখনো ক্ষতি করেননি। উনি স্বপ্নে বেসিকলি আমাদের দেশ সিলেটে, সিলেটের বিয়ানীবাজার থেকে উনি স্বপ্নে দেখলেন যে শমশেরনগরের তিন রাস্তার মোড়ে একটা জায়গা আছে, ওখানে ওনার বাড়ি করতে হবে। উনি সেখানে স্টেশনে নেমে ওখানে ওনার বাড়িটা করেন এবং ওখানে মুসলমান বলতে উনি একজনই ছিলেন, কিন্তু উনি আসার পর উনি আজান দিতেন, এ করতেন। এভাবে সূত্রপাত শুরু। এখন একটা ঘটনা যেটা আমি আপনাকে বলবো, ওনাকে এক হিন্দু ব্যক্তি যার নাম ছিল গঙ্গা প্রসাদ তালি, সে তার সাথে বিভ্রান্ত করতো, একটা কম্পিটিশন করতো। আমার দাদার দোতলা বাড়ি ছিল, সে বলতো যে আমি তিনতলা করবো, অনেক বিরক্ত করতো। দাদা কাউকে কিছু বলতেন না, আল্লাহর কাছে নামাজ পড়তেন না, এবং ওনার একটা আধ্যাত্মিক ক্ষমতা ছিল, এটা কখনো কাউকে মানে ডিসিশন করেনি। তো ওনার সেই ওনাকে কম্পিটিশন করে যখন সেই ভদ্রলোক বাড়িটা করে, পরের দিন যে উঠবে, উনি রাতে স্বপ্নে দেখেন, এই স্বপ্নের জিনিসটাই আসলো, স্বপ্নে দেখেন যে ওই বাড়িটা বেয়ে বেয়ে কতগুলো ছ মাসের ছোট ছোট বাচ্চা যারা হামাগুড়ি দেয়, ওরা বেয়ে বেয়ে উঠছে। এবং সেই লোক যে ভয়টা পেয়েছে, ভয় পেয়ার পর উনি ক্ষমা চেয়েছেন আমার দাদার কাছে, এবং ক্ষমা চেয়ে উনি ওই সেই কালে এক মন চাল হাসি এভাবে দিয়ে ওনার কাছে ক্ষমা প্রার্থী করেছেন। এবং আরেকটা জানি যে ওনার কাছে নাকি একটা জিন আসতো, যেহেতু উনি নামাজে ছিলেন, জিনটার নাম ছিল ব্রহ্মদত্ত, যেটা আমার বাবার কাছেও আমি শুনেছি। তো সে এসে হয়তো মাঝে মাঝে ইসলাম সম্পর্কে জানতে চাইত, এবং আমার দাদা যখন বিপদে পড়তেন তখন তাকে খুব হেল্প করত যেভাবে, এবং আমার বাবাও সেটা জানতেন এবং চাচারাও জানতেন, এবং সেই সূত্রে হয়তো আমি কিছুটা কাজ করতে পারি। এবং ওই যে সুপার ন্যাচারাল যেটা বলেছি, আমি এটা আমি আপনাকে আবারও বলছি, আমার কোন ফ্যামিলি মেম্বার সেটা জানে না, একান্ত আমার মধ্যে আমিও সেরকম কিছু একটা ফিল করি, যেটা কিছু ঘুরতে যাচ্ছে, ভালো অথবা খারাপ, এটা পাওয়ারের মতো কাজ করে, যেটা আমাদের বংশ থেকে চলে আসতেছে। এবং লাস্ট ইয়ার আমি আপনাকে বলেছিলাম যে আমার নেফিউ রোজা মাসে নামাজ পড়তেছিল না, সবাই ইনসিস্ট করতেছিল নামাজ পড়াস, সেই জায়গায় তাকে এবং শূন্য তুললো যে নামাজ পড়িস না কেন, মানে সেটা আমি বললাম যে নিশ্চয়ই আমার দাদার একটা দোয়ার কারণে, আমার চাচা তখন লাইফ ছিলেন, উনি তখন বুঝেছেন যে এই ফ্যামিলি বিলংস টু আপনার নামাজ টাইম, ওরকম না, বাট আমরা একটা ইয়ে করি।
আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি ওটাও আমি শুনতে চাই যে আপনার, আপনি একটা কথা বলছিলেন যে খুব তাড়াতাড়ি ফুলে যায় একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি কারোর প্রতি অসন্তুষ্ট হন বা কেউ,
এটা আমি ছোটবেলা থেকে ফিল করছি, ছোটবেলা থেকে আমার প্রতি যদি কেউ অসন্তুষ্ট ফিল করে, আমাকে যদি কষ্ট দেয়, আমি কাউকে সেটা শেয়ার করি না, আমার ভিতরে তখন লাগে যে এই পার্সনটা কেন আমাকে বিভ্রান্ত করছে, কেন আমাকে বিরক্ত করছে। তার কিছুদিনের মধ্যে তার একটা কিছু হয়ে যায় সামহাউ, এবং সে ক্ষতিগ্রস্ত হয়।
এটা কি আপনার কন্ট্রোলের মধ্যে আছে নাকি?
আসলে আমি কন্ট্রোলের মধ্যে করতে চাই না, আমি আসলে কোনো মানুষের ক্ষতি করতে চাই না, আমাকে যদি কেউ কষ্ট দিতে হয়তো আল্লাহর তরফ থেকে হয়তো তাকে, এবং আমি তখন মনে মনে বলি যে সে কেন আমার সাথে এরকম করলো, কেন সে ক্ষতিগ্রস্ত হলো, এটা তো ঠিক ছিল না, আমি উইলিংলি চাই না যে তার কোনো ক্ষতি হোক।
রিসেন্টলি আপনি জানতে পেরেছেন যে আপনি পজেসড,
এটা হ্যাঁ পজেসড আমি অনেকবার হয়েছি, এবং এটা আমি ফিল করছি আমার ছোটবেলা থেকে। আমি যখন 90 সালে যখন আমি টিনেজ বলেন, আপনি আপনারা তো সবসময় বলেন যে ব্ল্যাক পড়া উচিত না, আমি তখন খুব ব্ল্যাক পড়তাম, তখন কিন্তু প্রজেস্টার স্টার্টিং যেটাকে বলে, আমি খুব সাহসী ছিলাম, আমি মনে করেন ছাদে উঠে বসতাম আমি যেমন রাত্রে, তো তখন আমার আশেপাশে একটা গরম বাতাস বিকালের দিকে ঘোরাঘুরি করত। হ্যাঁ এরকম হতে হতে আমি একদিন রাতে ঘুমের মধ্যে টের পাই, বেশ কিছু রাত ঠিক 3টা-4টার সময় ঘুম ভেঙে যেত, আমি নাকি সুরে গান শুনতে পেতাম আমার রুমে, এবং তখন আমি ভয়ে আমি আমার মায়ের পাশে গিয়ে শুয়ে থাকতাম, এবং গানটা আসতো আমার আমাদের বাড়ির একটা নারিকেল গাছ ছিল ওটার কর্নার থেকে, কিন্তু গানের যে কোন সুর কোন ভাষা কিছু কিন্তু আমি বুঝতে পারতাম না, কিন্তু নাক দিয়ে যে আওয়াজ হচ্ছে এটা আমি শুনতে পেতাম, এবং আজান পড়তো অটোমেটিকলি সেটা বন্ধ হয়ে যায়।
এবং এটা কোনো মানে বাংলা ইংরেজি হিন্দি বা এরকম কোনো পরিচিত না,
কিছুই না। আর এরপর থেকে শুরু হলো, এরপর থেকে শুরু হলো আস্তে আস্তে, তারপরে আমার যখনই এরকম ইহত ধর আমি দোয়া পড়া শুরু করতাম অটোমেটিকলি, মানে এটা স্টপ হয়ে যেত। আর পজিটিভের কথা যেটা বললাম, যখন পজিটিভ হয়েছি আমি ফাইন্ড আউট করেছি যে হ্যাঁ আমি পজিটিভ, এবং পজিটিভ হওয়ার পর আশেপাশে যখন আমাকে আমি প্রজেস্টের যখন ট্রিটমেন্টটা যেটাকে বলেননি, তখন কিন্তু সেটা ভাঙার জন্য অনেক ট্রাই করে, সামহাও আমি হাত পুড়িয়ে ফেলি, আনকনসিয়াস হয়ে যাই।
এখনো আপনি বলছিলেন যে আপনার এখন
স্টিল, আমি আপনাকে শো করেছি যে আমার হাত কিছুদিন আগে যেটা হয়েছে হাত পুড়েছি, এবং 2 weeks আগে আমি ভূতেশন শুনছিলাম, আমি আপনার সাথে শেয়ার করেছি শুনছিলাম, তখন হঠাৎ আমি রুম দেখেছি যে সেপটিক ট্যাঙ্ক বাস্ট করলে যেরকম গন্ধ আসে সেরকম, আমরা জানি যে যদি ঘরে কিছু খারাপ জিনিস প্রবেশ করে তখন বাজে গন্ধ আসে। এবং তখন আমি ওয়াশরুম সার্চ করলাম, দেখলাম যে না, তখন আমার একটা সাহস চলে আসে। আমি কিন্তু ভয় পাই না, আমি কিন্তু দেখি না, কিন্তু অনুভব করি। তখন দোয়া বল দেখি যে কিছুই নেই, তখন আমি বুঝতে পারলাম যে না, কিছু একটা ঢুকছে। দোয়া পড়তে পড়তে ভোরবেলা সেটা এবং ভালো জিনিসও আমি ফিল করেছি, লাইক মাঝে মাঝে আতরের গন্ধ, মাঝে মধ্যে আপনার পারফিউমের গন্ধ এরকম।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চাইবো যে আপনি এর পরেও যখন সময় পাবেন তখন আমাদের সাথে এসে আপনার আরো কিছু অভিজ্ঞতার কথা, যেহেতু আপনার রেগুলারই ঘটে বা আরো অনেক কিছুই যেগুলো না বলা থাকলো সেরকম ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, কি আসবেন? তো
অবশ্যই অবশ্যই, আর এটা কিন্তু বেসিক্যালি আমার লাইফস্টাইল চলছে প্রতিনিয়ত,
সেজন্যই বলছি আপনার
সাথে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার বাবা মা আমি দুজনকে হারিয়েছি এবং দুইটাই কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি,
দুজনের।
এবং আমার একটা রিলেশনশিপ ব্রেক হয় সেটাও আমি স্বপ্নে দেখেছি। এবং আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই যে 2000 সাল আমার জন্য অনেক স্মরণীয় ছিল। আমি স্বপ্নে দেখেছিলাম যে আমাকে কে একজন অন্ধকার বলছে যে তোমার নাম আজকে থেকে মাহনাজনা।
রাইট, আমি তো ভুলে গেছিলাম।
মাহনাজনা, তোমার নাম আজ থেকে নূর, যেটা আমরা আল্লাহর অংশকে বলি। আমি তার সাথে তর্ক করছি কিন্তু আমি তার ফেস দেখতে পাচ্ছিলাম না, পুরো ব্ল্যাক, মানে ফেসটা ব্ল্যাক। তো আমি তার সাথে তর্ক করতে করতে সেই স্বপ্নের মধ্যেই চিন্তা করছিলাম যে সে নূর বলছে, নূর তো আল্লাহর অংশ, খারাপ কি? হয়তো আমি ভালো কিছু করতে পারতাম যদি আমি সেটা কন্টিনিউ করতাম, হয়তো বললাম না। ইনশাল্লাহ আমি ট্রাই করছি সামহাও, যদি আমার দাদার আলৌকিকভাবে কিছু যদি হয় আমি আরো ক্যাপচার করতে। এবং আমি আপনাকে আবারও বলছি যে প্রতিনিয়ত কিন্তু আমি ফেস করছি অনেক সিচুয়েশন, অনেক কিছু, অনেক টের পাচ্ছি। এবং যখন ঘটে যায় তখন কিন্তু আমি নিজেও থান্ডার্ড হয়ে যাই। এবং আমি বিশ্বাস করি যে মানুষের সিক্স সেন্স বলেন বা একটা সুপারন্যাচারাল, এটা অবশ্যই আছে। এটা মানুষ হয়তো উড়িয়ে দেয়, আসলে কিন্তু ঠিক না, এটা
আছে।
আমি নিজে প্রমাণ পাচ্ছি কিন্তু আমি শেয়ার করি আপনাদের এই শোটা হওয়াতে আমি আসলে মানে ইয়ে ফিল করি। আর একটা জিনিস রাসেল ভাই, আমি আবার এক লাস্ট টাইম বলতে চাই, যখন খুব স্ট্রেস থাকি, স্যাড থাকি, আপনাদের এই শোটা শুনলে আই রিয়েলি ফিল গুড, আমার চিয়ার আপ হয়ে যায়। মাঝে মধ্যে আপনাদের শো আমি ডাউনলোড করেও শুনি, যাতে আই ফিল গুড।
থ্যাংকস ফর বিং উইথ আস। অ্যান্ড আমি চাইবো যে আপনার, হ্যাঁ, আমরা খুব দ্রুতই আবার আপনাকে নিয়ে আসতে চাই এবং তখন আরও নতুন নতুন কিছু ঘটনা হয়তো আমরা জানতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা হচ্ছে এই সমস্ত বিষয়ে জানতে চান বা এরকম ধরনের ঘটনা আপনাদের যদি থেকে থাকে, আপনারা যদি শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে SMS করুন, আমাদেরকে ইমেইল করুন। আমাদের SMS করার নিয়ে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন FORTI FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, বাকি 9840 নাম্বারে। আমরা যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm, which is bhootfm@radio40.fm। এরপরে আরও কিছু দারুণ দারুণ ঘটনা আসছে আপনাদের জন্য, সো স্টে টিউন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না।
Tonight comes alive with Grameen Phone.
শুনছেন সবসময় রেডিও 40, ঘড়িতে সময় রাত 12:32, আর চলছে ভূত এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন একেবারেই অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আমরা চেষ্টা করছি আপনাদের চাহিদা পূরণ করতে, আপনাদের কার সাথে নতুন নতুন একটু ডিফারেন্ট টাইপের সব অতিথিদের পরিচয় করে দিতে। এবং সেই প্রথম দুজন যারা থাকেন প্রতিদিনই আমরা চেষ্টা করছি রাখতে, এবং আজকেও সেরকম দুজন ছিলেন যারা একেবারেই আলাদা। এখন আমাদের সাথে যারা আছেন তারা আপনাদের বেশ কিছু ঘটনা শোনাবেন, যে সমস্ত ঘটনাগুলো তাদের লাইফে ঘটে গেছে। এবং আপনি ধরেন আপনি আজকে ভূতেশন শোনার পরে ঘুমিয়ে গেলেন, ঘুমে যাওয়ার পরে শুয়ে আছেন, হঠাৎ করে যদি জেগে ওঠেন রাত্রেবেলায় এবং যদি দেখেন যে আপনার বিছানায় একটা সাপ, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, এরকম একটা ঘটনা রয়েছে আমার কাছে, এবং এই মুহূর্তে সেরকম একটা ঘটনা আপনাদেরকে উপহার দিবেন একজন, এবং আপনার নামটা প্লিজ একটু আমাদেরকে বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি আব্দুল কাদের হেলাল, আমি এসেছি মিরপুর 13 নম্বর থেকে।
ওকে,
অ্যাকচুয়ালি রাসেল ভাই ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার বনশ্রীতে ঢাকাতেই। ঘটনা হচ্ছে আমার ব্রাদার ইন ল পরাশ ভাইয়া, সে অ্যাকচুয়ালি ভূত বিশ্বাস একদমই করে না। তো ভাইয়ার পাশা ঠিক পাশের পাশে ঘটনা ঘটেছে, ঘটনাটা মাসখানেক আগে হবে। ঘটনাতে ব্যক্তি সেই ভদ্রলোক হচ্ছে ইতালি প্রবাসী একজন ভদ্রলোক, তার ওখানে তার বাড়ি, সে ভদ্রলোক থাকে হচ্ছে তিনতলায়। তো ঘটনাটা দিন হচ্ছে ভদ্রলোক দুপুরবেলা হঠাৎ লক্ষ্য করলেন যে তার বিছানায় একটা সাপ। তো তিনতলায় সাপ কি করে উঠলো, এটা খুবই একটা মানে অবাক ঘটনা। তো যাই হোক, উনি লোকজন নিয়ে হইচই করে সাপটাকে তিনি মারলেন, মেরে ফেলে তিনি সাপটাকে জানালা দিয়ে যখন বাইরে ফেললেন, সাপটা অ্যাকচুয়ালি নিচে পড়ে নাই, গাছের মধ্যে ঝুলেছিল। তো যে কারণে বাইরে থেকে লোকজন সেটা দেখেছে। তো ফাইনালি কৌতূহলী লোকজন সেটাকে একশো নিচে ফেলেছে। সাপটা মোটামুটি 2-2.5 ফিটের মতো ছিল। তো ফাইনালি সাপটা সবে দেখেছে যে সাপটা মৃত। তো সেদিন রাত্রেই ওই ভদ্রলোকের হঠাৎ করে মানে পেইন উঠলো, সে খুব সুস্থ একজন ব্যক্তি ছিল। তো তারপরে তাকে হসপিটালে নেওয়া হলো, নেওয়ার পরে ওই দিন ভোরে সে ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার পর ডাক্তাররা লক্ষ্য করে দেখেন যে তার ঘাড়ে 6টা সাপের কাটা দাগ। তো এটা অ্যাকচুয়ালি মানে বেশ একটু ভয়েরই এবং আতঙ্ক ছড়িয়েছিল। এটা হচ্ছে রাসেল ভাই অ্যাকচুয়ালি বনশ্রীতে এল ব্লকে। হ্যাঁ, আমি আপনাকে অ্যাড্রেসটা বলছি না, কিন্তু ওই এলাকায় যারা আছে তারা সবাই মোটামুটি বিষয়টা জানে এবং বেশ আতঙ্ক ছড়িয়েছিল বিষয়টা।
আপনারা অনেকেই এস এম এস করে জানতে চাচ্ছেন বিভিন্ন সমস্যার কথা, এবং সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা হাফিজ ইনামকে একটু পরে আবার কিন্তু নিয়ে আসবো। সুতরাং সেই জন্য আপনাদের কাছে আপনাদের আমাদের সাথে থাকতে হবে, এবং বেশ কিছু প্রশ্ন জমুক, এবং সেই প্রশ্ন জমার পরেই আপনাদেরকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রচুর এস এম এস করতে হবে, এবং এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 940 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান আপনারা, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm হুইচ ইজ bhutfm@radiofurti.fm। আমার কাছে বেশ কিছু এস এম এস অলরেডি আছে। শিশির আমাকে এস এম এস করেছেন পান্থপথ থেকে, এবং তিনি বলছেন যে অনেক ভয় লাগছে তার কাছে। যদিও আমরা এখন কিন্তু ভয়ের কোনো প্রসঙ্গে এখনো আসিনি, একটা ঘটনা কেবল গেল, এরপরে আরও বেশ কিছু ঘটনা রয়েছে। মিরপুর 10 থেকে আমাদের দিনার, আচ্ছা না দিনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি কিনা সেটা জানতে চেয়েছেন। আমাদেরকে আজমি যশোর থেকে এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস তিনি বলছেন যে অনেকে বলে যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আসলে কি তাই? এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা এই প্রশ্নটা আমি না হয় আমি দেওয়ার চেষ্টা করবো কারোর মাধ্যমে, আমি জানি না, এখানে অনেকে হয়তো জানতে পারেন, যদি জানেন তারা নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবেন তার উত্তরটা। ব্ল্যাক মোহাম্মদ আলামিন আমাদের এস এম এস করেছেন ময়মনসিংহ থেকে, এবং তিনি ভূতফের অনেক প্রশংসা করেছেন। মেহজাবিন আমাদের এস এম এস করেছেন, এবং অনেক আশা করে তিনি মেল করছেন, এবং তিনি বললেন যে পড়লে তো ভাই আপনার মেল যদি সিলেক্টেড হয়, আপনার স্টোরিটা যদি সিলেক্টেড স্টোরি হয়, তাহলে অবশ্যই সেটা পড়া হবে, বা আপনার ঘটনাটা অবশ্যই সবাই সবার সাথে শেয়ার করা হবে। সো আপনি বুঝতেই পারছেন আপনাকে তাহলে আরেকটু বেটার কিছু একটু পাঠাতে হবে। আর যা অনেকেই আছেন কিন্তু এরকম যে হয়তো একবার ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাটা সিলেক্ট করিনি আমরা, দ্যাটস ওয়াই আপনি হয়তো আর ঘটনা পাঠাচ্ছেন না। বাট ডোন্ট ডু দ্যাট, আপনি আরও একবার যদি পাঠান, আর কে জানে যে আপনার সেকেন্ড যে ঘটনাটা সেটা হয়তো অনেক ভালো, প্রথম ঘটনাটা হয়তো অত বেশি ভালো ছিল না, সে যদি সিলেক্ট হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমরা সেটা অবশ্যই সবার সাথে শেয়ার করবো। আমাদেরকে রাকিব এস এম এস করেছেন, এস এম এস করেছেন মাহি আমাদেরকে, এছাড়াও রিসাত আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন জান্নাত রবিন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সুমন টঙ্গী থেকে, শাকিল চট্টগ্রাম থেকে আমাদের এস এম এস করেছেন, অনামিকা আমাদের ময়মনসিংহ থেকে এস এম এস করেছেন, এবং তিনি রেকর্ডেড ফাইল অর্থাৎ অডিও ক্লিপ প্লে করতে বলেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন তিনি, এস এম এস করেছেন অনামিকা, এছাড়াও প্রিন্স আমাদের এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস, এবং তিনি বলছেন যে মাহানাজকে একটু প্লিজ বলুন যেন বাংলাদেশ T20 জিতে যায়, এই ব্যাপারটা নিয়ে যেন তিনি একটু চেষ্টা করেন আর কি। আচ্ছা ওকে, আমাদেরকে সাফায়াত এস এম এস করেছেন কুমিল্লা থেকে, লিখেছেন আই লাভ ভূত এফ এম। আমাদের জুয়েল এস এম এস করেছেন সোনারগাঁও থেকে, এছাড়া মিরপুর 10 থেকে আমাদের এস এম এস করেছেন, আচ্ছা আবারও এস এম এস করেছেন কোনো একজন, নামটা লিখেননি, শাহিন মিরপুর থেকে আমাদের এস এম এস করেছেন, এবং আমাদেরকে, এবং তিনি বলছেন যে আচ্ছা কোনো একজনের বয়স 29 বছর, তাকে 3 বছর যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে যোগাযোগ করতে চান হয়তো এরকম একটা কিছু। আমাদেরকে জান্নাত রবিন এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে আরও অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান তাহলে তো নিয়মটা আমি জানি, যে জানিয়ে দিলাম, এবং আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে, তার কাছে একটা ঘটনা শোনার জন্য। বাবু ভাই আজকে যে ঘটনাটা বলবেন সেটা কোথাকার ঘটনা, এবং একটু যদি জানবেন কার ঘটনা আর কি।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে সমীর শাহ নামে একজন আমাকে লিখে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে।
আচ্ছা,
আর তার ঘটনাটা অনেকটা ব্ল্যাক ম্যাজিক টাইপের, এগুলোর উপর আর কি।
আচ্ছা শুনি আমরা ঘটনাটা।
ওকে, সমীর সাহা উনি লিখেছেন আমাকে আপনার পশ্চিমবঙ্গ থেকে লিখেছে। তখন তার বয়স 18-19 বছর এবং সে সময় সে বেশ বাউন্ডুলে ছিল, ঘোরাফেরা করতো এদিক ওদিক দুপুরবেলা বিশেষ করে। তো একদিন দুপুরে সেরকম ঘোরাফেরা করতে করতে তাদের ওখানে একটা নদী ছিল, নদীর পাশে গাছের গোড়ায় দেখে একজন আপনার তান্ত্রিকের মতো বসা, চুল টুল জট বাঁধা এবং মানে যারা অনেকটা আপনার মুনি ঋষি টাইপের আর কি, বাট হি ডাজন্ট লুক অ্যাকচুয়ালি কোয়াইট লাইক আপনার যে খুব সাধু পুরুষের মতো নয়, তার জট টট বাঁধা মানে বেশ অনেকটা তান্ত্রিক টাইপের, গলায় রুদ্রাক্ষের মালা টালা আর কি। তো দেখে ও দেখে কিছুক্ষণ বেশ কিউরিয়াস হয়ে তাকে থাকে, কারণ ওই গাছের গোড়ায় সাধারণত কেউ বসতো না কখনো, এরকম মানে বসা মানুষকে সে দেখেনি।
আচ্ছা,
তো অনেকক্ষণ কিউরিয়াস হয়ে তার দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে থেকে আস্তে আস্তে কাছে যায়। কাছে গিয়ে সে কিউরিয়াসিটি থেকে তাকে জিজ্ঞেস করে যে আপনি কে। তো লোকটা তার দিকে তাকায়, তাকে তাকে হাতে ডাকে, কাছে ডাকে, কাছে ডেকে বসতে বলে। তো বসে, বসার পরে কিছুক্ষণ বসে থাকে, লোকটা আপনার তার কথার কোনো উত্তর দিচ্ছে না বা তার ধ্যানে সে আছে আর কি। এরকম সময় সে আবার জিজ্ঞেস করে। তো লোক এক সময় চোখ খুলে বলে কি তুই আমার কাছে চা কি চাইবি, তোর যে কোনো একটা মানে আমি আশা পূরণ করে দিব আজকে।
আচ্ছা,
তোর কাছে চা। তো বেশ হঠাৎ খচখচে যায়, কি ব্যাপার হঠাৎ করে আমাকে বলতেছে যে একটা আশা পূরণ করে দিবে। তো এক সেকেন্ড অনেক কিছু চিন্তা করতে হয় কি চাইবে সে। তো চাইতে চাইতে সে বলে আমাকে অনেক ক্ষমতা দেন, আমি অনেক ক্ষমতা চাই আপনার কাছে।
ওকে,
তো এটা বলার পরে ওই ঋষি বলে যা ক্ষমতা পাবি, কিন্তু ক্ষমতা তো সোজা না, ক্ষমতা পাইতে গেলে তো কিছু কাজ করা লাগবে। তো কি কাজ করা লাগবে বলে যে ওই যে সামনে দেখছিস শ্মশান, ওই শ্মশানের থেকে এতটুকু দূরে একটা এরকম বাচ্চার ই পুঁতে রাখছে, ওইটা অনেকেই জানে না, এমন জায়গায় পোতা আছে কেউ জানে না, আমি তোকে বলে দিব, ওখানে যাবি ওই বাচ্চার যে ওই মাথার খুলিটা ওটা নিয়ে আসবি, এরকম কিছু বলে। তো শোনার পর বলে কি এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসলে ক্ষমতা পাবো, বলে হ্যাঁ তুই যা চাবি, তুই যা করতে চাবি তাই পাবি তুই। তো সমীর সাহার কথাটা শুনে, শোনার পরে সে খুব একটু মানে ইন্টারেস্টেড হয় আবার ভয় পায়, এই শ্মশানের কাছে যেতে হবে রাত্রেবেলা যে মরার খুলি নিয়ে আসতে হবে এসে বলে। তো তখন সে ওই ঋষিকে জিজ্ঞেস করে যে আমি এমনি চলে গেলেই হবে। তো সে এসব কাহিনী এর আগে অনেক শুনছে, যে অনেকে বলে যে অমাবস্যা পূর্ণিমা রাতে এরকম যেতে হয় এই সেই। তো বলে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই, তুই রাতের বেলা যাবি কিন্তু রাত মানে 12টার পরে আর কি, গভীর রাতে তোকে যেতে হবে, যে নিয়ে আসতে হবে। তো সমীর আপনার কথাটা শুনে চলে আসে ওখান থেকে, সে আর যায় না, যায় না এবং সে 2-4 দিন পর আবার ভুলেও যায় এই কথাটা, এটা নিয়ে সে কোনো আগ্রহ প্রকাশ করে না। তো এরপরে সে তখন আপনার সেই মনে ম্যাট্রিক পাস করছিল সময়টা, তারপর পড়াশোনা একটা গ্যাপ চলছিল সে সময়। তো এরকম একদিন সে আরেকদিন দুপুর দিয়ে আসছে, ওই দিন ঠিক তার রাস্তার মধ্যেই সেই ঋষিটার সাথে দেখা হয় তার। তো সে তাকে দেখে প্রথমেই খুব ধমক দেয়, ধমক দেওয়ার তোকে বলছিলাম ওটা নিয়ে আসতে তুই আনবি না, তোর ক্ষতি হবে। তো এই কথা শুনে সে বলে কি ক্ষতি হবে, আপনি আমার এরকম ভয় দেখাইতেছেন, আমি আনবো না, আমার ইচ্ছা নেই, আমি করবো না এটা, কারণ তুই তো আমাকে কথা দিছিস, কথা দিছিস তোর করতে হবে, তোর ক্ষতি হবে। তো সে এটা শুনে খুব একটা কেয়ার করে না, সে জোর করে বাসায় চলে আসে। তো বাসায় চলে আসার পরে তার খুব অস্থির লাগতে থাকে, মনে হয় যে তার শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসতেছে, এসে বিভিন্ন রকমের তার প্রবলেম সে ফেস করে। করার পরে সে ওই দিন রাতে যখন ঘুমায় তখন সে রাত্রেবেলা শুনতে পায় যে তার জানলার পাশ থেকে ওই ঋষি সেই মানে গুরু গম্ভীর গলায় কথা বলতেছে যে তোর কিন্তু ক্ষতি হবে। এবং সে খুব ভয় পেয়ে যায় যে আমি শুয়ে আসি ঘুমের মধ্যে এরকম পাশ থেকে বলতেছে, জেগে জেগে উঠে ভয় পায় এবং মনে হয় যে ওর দরজার আশেপাশে কেউ নিঃশ্বাস ফেলতেছে জোরে জোরে, হ্যাঁ এরকম কিছু জিনিসপত্র সে শোনে। শোনার পরে সে খুব ভয় পেয়ে যায়। তো এক পর্যায়ে সে চিন্তা করে যে না মানে ও যেহেতু কাজটা বলছে এবং মানে তার জিনিসটা এমন একটা সিচুয়েশন তার দাঁড়াইছিল, সে নাকি অকারণেই ভয় পেত, বসে থাকলেও মনে হচ্ছে কি কি যেন হচ্ছে, কেউ আসছে আশপাশ থেকে, এরকম একটা মানে ইউনো সেন্স সে ফিল করত। তো সে একদিন এরকম চিন্তা ভাবনা করে সে মানে মোটিভেটেড হয় যে আমি যাব, কাজটা করি, ক্ষমতাও তো পাবো আর ভয়ও আপনার যে জিনিসটা আছে যে ভয়টাও জয় হয়ে যাক আর ক্ষমতাও পাবো। তো একদিন রাতে সে এরকম ডিসাইড করে যে ওখানে যাওয়ার, এবং সে তার এক বন্ধুকে জোগাড় করে তার সাথে যাওয়ার জন্য, একলা যেতে সাহস পায় না, এক বন্ধুকে বলে সে, এবং বন্ধুকে এটাও বলে যে সে ক্ষমতা ভাগাভাগি করবে তার বন্ধুর সাথে। সে এই ধরনের কোনো ডিল তার সাথে সে ঋষি ছিল না। এনিওয়ে সে রাতের বেলা তার বন্ধুকে নিয়ে ওখানে রওনা দেয় এবং সে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল সে নাকি মানে অনেক কিছু মানে উদ্ভট জিনিস দেখে, যেটা নাকি মানুষ মানে সে এক্সপ্লেইন আনএক্সপ্লেইনেবল থিংস, যেমন সে যখন যাচ্ছে ওর মনে হচ্ছে যে গাছের যে পাতাগুলো পাশে সেগুলো সরসর করে কেউ পার হয়ে যাচ্ছে আশপাশ থেকে, এরকম কিছু জিনিস তার ক্ষেত্রে ঘটে। তো সে এরকমও ভাবে যে এটা আমার মনের কল্পনা হতে পারে, বাট তারপরও সে একসময় সে শ্মশানঘাটের কাছে যায়। তো ওই কাছে যেয়ে সে ওই ঋষির যে মানে ডিরেকশন অনুযায়ী যেভাবে খুঁজতে হবে আর কি কবরটা, তো সে খুঁজে খুঁজে সেটাকে ডিটেক্ট করে জায়গাটা। তো জায়গাটা ডিটেক্ট করার পরে মাটি খোঁড়ার পালা, তো ওর সাথে একটা লাঠির মতো নিয়ে এসেছিল শক্ত বাঁশের মতো, সেটা দিয়ে সে খোঁড়ার চেষ্টা করে আস্তে সরায়। তো সরাতে সরাতে বেশ খানিকটা গর্ত নাকি করে ফেলে, যেখানে আপনার মনে করেন যে হাত ঢুকবে আর কি এরকম। তো ওখানে হাত ঢুকায় সে আস্তে আস্তে সরাতে থাকে। তো যখন হাতটা ঢুকে সরাতে থাকে, এই সময় নাকি তার হাতটাকে চেপে ধরে, এবং হাতটা যে চেপে ধরছে যে সে ফিল করে দিস লাইক একটা কঙ্কালের হাত যদি কারো হাত চেপে ধরে শক্ত করে, সেরকম ভাবে তার হাতটা চেপে ধরে, এবং হাতটাকে সে ছাড়ানোর অনেক চেষ্টা করে, সে ছাড়াতে পারতে থাকে না। এবং ওর এই চিৎকার চাচামি শুনে তার বন্ধু কাছে আসে যে কি হয়েছে, এভাবে পাচ্ছিস কেন। ঠিক এই সময় নাকি দেখে যে তাদের থেকে প্রায় 10 ফিট দূরে ঠিক নদীর পাড়ে সেই ঋষি দাঁড়ায় আছে এবং হাসতেছে, এবং হাসির শব্দ শুনে তার বন্ধু তাকে ছেড়ে দৌড়ে পলা যায় ঋষিকে দেখে, আর সে ওখানে সেন্সলেস হয়ে যায় আর কি, তার আর আপনার ই থাকে না, হুশ থাকে না। তো পরবর্তীতে সকালে নিজেকে ফাইন্ড আউট করে যে সে ওই শ্মশানের কাছেই পড়ে আছে, এবং মানে সে মাটি খোঁড়া কিন্তু তার হাত কোনো ধরা নাই কারো, মানে সেই ওই যে জায়গাটা খুঁড়ছে তার থেকে ধরেন কিছু দূরে এসে পড়ে আছে। তো এটাই ছিল সুমির সাহার কাহিনী রসুল ভাই।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অলরেডি বেশ কিছু SMS চলে এসছে, তবে তার আগে আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে। সো আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, এবং তারপরে আবার আপনাদের SMS নিয়ে ফিরে আসছি। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ রামিং ফোন।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা চলছে ভূত FM। আর ভূত FM একদম একবারই অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আপনারা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আশা করি, এবং আপনাদের নিয়ে আমরা যেতে চাই বহুদূর। প্রীতম আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং তিনি বলেছেন যে আমার মনটা খুব খারাপ, খুব ভয় পেতে চাই ভূত FM শুনে, দেখা যাক কি হয়। পাপ্পু আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন রাব্বানী জুরাইন পোস্তগোলা থেকে। আমাদের SMS করেছেন এটা হচ্ছে রতন ঢাকা ওয়ারি থেকে, আমরা একবার পেয়েছি আপনার SMS না। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি ডিজে আমির, তিনি SMS করেছেন পুইজালা থেকে। সাব্বির আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সোহেল তানভীর নেত্রকোনা থেকে, এবং তিনি বলছেন যে আমার কাছে মাঝে মাঝে ঘুমের সময় বোবা ধরে। আচ্ছা, বোবা ধরার ব্যাপারটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আপনার এই ব্যাপারটাও। আকাশ আমাদের SMS করছেন, SMS করছেন আমাদের সুমন নারায়ণগঞ্জ থেকে। আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই, যেমন আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শাওন যাত্রাবাড়ি থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন। আচ্ছা, তিনি বলছেন যে আমার কাছে অনেক বিপজ্জনক গল্প আছে যা শুনলে সবাই মানে ভয় অজ্ঞান হয়ে যাবে। ওকে, আপনি আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিচ্ছেন না কেন, তাহলে তো সেই বিপজ্জনক ঘটনাগুলো সেই মানে না পাঠানোর বিপদের কারণটা কি আর কি, সেটা আমাদের একটু জানালে ভালো হয়। আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আপনাকে, সুতরাং আপনি দেরি না করে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। বিলাল হোসেন আমাদের SMS করেছেন যশোর থেকে। কৌশিক আমাদের শ্রীপুর থেকে SMS করেছেন। নাজমুল তাজমুল আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে এবং তিনি বলছেন যে ফ্রাইডে আসলেই আমি অপেক্ষায় থাকি কখন 12টা বাজবে। সুমন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে নোমান, আমাদেরকে রাব্বি SMS করেছেন তালতলা থেকে, আমাদেরকে শ্যামলী SMS করে, শ্যামলী জাহান বিক্রমপুর থেকে SMS করেছেন। শাহিন আলম আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে প্রিন্স, এবং তিনি লিখেন অসম লাগছে। আমাদেরকে সাইদুল আজিজুল SMS করেছেন, তারা দুই ভাই একসাথে ভূত FM শুনছেন। সিয়াম আমাদের SMS করেছেন বরিশাল থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা ফখরুল ইসলাম ফার্মগেট থেকে ফার্স্ট SMS করলেন তিনি। মুন্নি আমাদের SMS করেছেন, SMS করেছেন অর্ক ধানমন্ডি থেকে। এছাড়া আমাদের SMS করেছেন রাজকুমারী, এছাড়াও আনিসুর জামান বাঁধন SMS করেছেন আমাদেরকে। ফয়সাল আমাদের SMS করেছেন, SMS করেছেন রাফি সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নম্বরে। যারা বিভিন্ন প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমি জমিয়ে রাখছি, সেগুলো আমরা আর কিছুক্ষণ পরে আবারও সেই প্রশ্নের উত্তর দেব। আমাদের হাফিজ এনাম এখানে যেহেতু রয়েছেন, তিনি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন আর কি। সো আমাদের সাথে থাকতে হবে আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। ভাই আপনার নামটা প্লিজ একটু বলে আবার ঘটনা শুরু করবেন।
থ্যাংক ইউ আসল ভাই, আমি আব্দুল কাদের হেলাল ফ্রম মিরপুর তারও এগেইন। এখন আমি ঘটনাটি বলবো আসল ভাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুমিল্লাতে, আমার দেশের বাড়ি কুমিল্লাতে, বছর খানেক আগে। তো অ্যাকচুয়ালি আসলে ঘটনাটা আমি প্রথমে পেয়েছি পেপারে দেখে। দেন যে গ্রামে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার খাড়ার বাড়ির পাশের গ্রামে আর কি। তো দেন হচ্ছে আমি আমার কাজিনকে বলেছিলাম সেখানে গিয়ে খোঁজখবর নিতে, কথাবার্তা বলতে। তো ফাইনালি আমি ডিটেলস জেনে এসেছি আপনাকে কথা বলার জন্য। তো অ্যাকচুয়ালি আসল ভাই, সেই গ্রামটার নাম হচ্ছে পয়াত, কুমিল্লা বুড়িচং থানার আন্ডারে পড়েছে গ্রামটা। ওখানে যেটা হয়েছে, একবার একদিন দুপুরবেলা স্বামী এবং স্ত্রী পুকুরে গিয়েছে গোসল করার জন্য। তো স্ত্রী হচ্ছে পুকুরে মগ দিয়ে গোসল করছিল আর স্বামী পুকুরে অলরেডি নেমে গোসল করছিল। তো স্ত্রী হঠাৎ লক্ষ্য করে দেখলো যে তার স্বামী বেশ অনেকক্ষণ ধরে পুকুর ডুব দিয়ে উঠছে না। তো এটা লক্ষ্য করে তখন স্ত্রী বেশ চিল্লাফালা শুরু করে দিল আর কি। তখন প্রতিবেশী লোকজন এবং আশপাশে যারা ছিল তারা সবাই পুকুরে ঝাঁপিয়ে পড়ে লোকটাকে খুঁজতে লাগলো। তো তারা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায় নাই। তো এভাবে আস্তে আস্তে এই ঘটনাটা আশপাশে প্রায় মোটামুটি 10 গ্রামে ছড়ায় গেল আর কি। এরপরে আপনার লোকজন ওদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই বেশ খোঁজাখুঁজি করলো তন্নতন্ন করে, কিন্তু কোথাও কিছু পেল না। ফাইনালি আপনার কুমিল্লা শহর থেকে ডুবুরির যারা দল আছে ওদেরকে ডাকা হলো। ডুবুরি দলরা ওই রাতে সারা রাত ওরা ওদের মতো করে খোঁজাখুঁজি করলো, তাতে কোনো কিছু পাওয়া গেল না, কোনো নিউজ পাওয়া গেল না। পরদিন সকালে মেশিন দিয়ে সেই পুকুরটা পুরো সেচে ফেলা হলো। সেচে ফেলে দেখা গেলো যে পুরো কিছু নাই, কোনো মানে কোনো কিছু চিহ্ন পাওয়া গেল না। তারপরে এটা নিয়ে তো মানে বেশ আতঙ্ক তৈরি হলো মানে পুরো এলাকাতেই। তার পাশের গ্রামে এক মানে বেশ খ্যাতনামা কবিরাজ ছিল আর কি, তাকে ডাকা হলো। তো সেই কবিরাজ তার মতো করে কাজকাম করলো। এতে মোটামুটি সে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ মতো অলরেডি আর কি চলে গেছে। তো সেই কবিরাজ তার মতো করে খোঁজাখুঁজি করে তো সে পরে জানালো যে তাকে পাওয়া যাবে বাট একটু সময় লাগবে। তো এখন সেই ফ্যামিলি থেকে বলা হলো যে ঠিক আছে, কিন্তু তাকে ফিরিয়ে আনতে হবে যে করেই হোক। তো তারপরে সে কবিরাজ তার মতো করে তার যে পানি পড়া, তেল পড়া বা ধ্যান এগুলো সে করলো। ফাইনালি 13 দিন পরে, মোটামুটি 13 দিন লোকটা লাপাত্তা হওয়ার 13 দিন পরে, একদিন রাতে সেই লোকটার বাড়ির ছাদের মানে টিনের ছাদ ছিল, সেখানে বিকট শব্দ। এখন শব্দ শুনে তার পরিবারের লোকজন দৌড়ে গিয়ে দেখে যে সেই ভদ্রলোক যে নিখোঁজ হয়েছিল সে বাড়ির সামনে বসে আছে বেশ আহত অবস্থায়। তার শরীরে অনেক অত্যাচারের দাগ, মারের দাগ। তো তাকে ঘরে নিয়ে আসা হলো। তারপর আপনার সে কবিরাজ এসে তার মতো করে পানি পড়া তাকে দিল, দেন লোকটা টুকটাক কথা বলা শুরু করলো আর কি। তো তাকে জিজ্ঞেস করা হলো যে সে এতদিন কোথায় ছিল। তো ওই লোকটা কিছুই বলতে পারলো না, কিন্তু সে ছিল খুব দুর্বল এবং আহত অবস্থায়। তো পরে সে কবিরাজ বললো যে খুব সম্ভবত তাকে পুকুর থেকে কোনো জিন তাকে নিয়ে গিয়েছিল, বিকজ সে তাকে যেদিন পুকুর থেকে নেওয়া হয় তার আগে সম্ভবত সে ওই জিনিসটা কোনো রকম বেয়াদবি করেছিল।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী ঘটনা যাবো, বাবু ভাই আবার আসছেন এবং তারপরে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে অলরেডি SMS করে খোঁজ খবর নিয়ে বিভিন্ন প্রশ্ন করছেন এবং প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং। যে সমস্ত প্রশ্নগুলো আসলে আমাদের উত্তর দেওয়ার কোনো মানে উপায় ছিল না, আজকে হয়তো অনেক প্রশ্নে আমরা উত্তর দিতে পারবো, সেটা আমাদের অবশ্যই মানে একটু পরে, অবশ্যই এই দুটো ঘটনার পরে আরও একটা ঘটনা রয়েছে, তারপরে আমরা সেই সমস্ত প্রসঙ্গে যাব। সেই পর্যন্ত একটু আপনাদের অপেক্ষা করে থাকতে হবে। সুতরাং অবশ্যই 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 ঘুমিয়ে যাবেন না, যারা বিশেষ করে প্রশ্ন করেছেন তারা তো একেবারেই ঘুমানো যাবে না। এবং আমাদেরকে SMS করেছেন আরও অনেকেই, সেই SMSগুলো অবশ্য ওই রিলেটেড। সো আমরা সেই সমস্ত SMSগুলো জমিয়ে রাখছি, আমাদের ঘটনাগুলো শুনতে শুনতেই সেই ফাঁকে ফাঁকে আমরা আপনারা SMS করতে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের প্রশ্নগুলো। আমরা যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে 10 সেকেন্ড ঘটনার জন্য।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা যিনি বলেছেন উনি তার নাম শেয়ার করবেন না, প্লাস ওনার লোকেশনও না, যেহেতু উনি ওনার পার্সোনাল লাইফের কাহিনী এবং ওনার পার্সোনাল লাইফ ইনভলভ। তবে ঢাকা শহরের কোন একটা জায়গায় এই কাহিনীটা, তো একটা বাড়িতে আর কি যিনি ছিলেন, ধরে নিলাম ওনার নাম বা এক্স, উনি একটা বাড়িতে উঠেছিলেন, উনি আর ওনার স্ত্রী, উনি ব্যবসায়ী মানুষ ছিলেন, বাসায় খুব একটা থাকতে পারতেন না। তো বিয়ের পর ওনারা বেশ বড় একটা বাড়ি নেন ঢাকা শহরে কোনো একটা জায়গায়, এখন বেশ পরিচিত একটা জায়গায়, এবং বাসাটা বেশ বড় সাইজের, প্রায় 7.5 কাঠা মতো প্লট, বড় একটা জায়গা, পাশে বাগান বাড়ি, বাগান টাইপেরই, গাছগাছালি আছে, তো ওখানে উনি থাকতেন। তো প্রায় সন্ধ্যার সময় আসতেন, এসে বাসায় দেখতেন যে অন্ধকার, পাশের বাড়িতেও মানুষ নাই খুব একটা, এবং এই ঘটনাটা মানে বেশ কিছু আগে, 10-15 বছর বা 20 বছর আগের ঘটনা, মানুষজন বাসার আশেপাশে সন্ধ্যার পর বেশ কোয়াইট হয়ে যেত এলাকাটা। তো উনি আজকে ওনাকে ভাবি বলতেন যে ওনার ভয় লাগে, মানে কেমন শব্দ হয় বাড়িতে, এবং নিচতলায় মানুষ নাই, সেখান থেকে মানে নিচতলাটা খালি ছিল আর কি, এখানে ছিল সেখানে আপনার দিনের বেলা একটা অফিসের মতো ছিল, কিছু আর কি আপনার স্টক রাখতো, মালপত্র রাখতো, আর কেউ থাকতো না আর কি। তো বলতো নিচতলা থেকে শব্দ আসে, বেশ কেমন জানি মনে হয় সিঁড়িতে কেউ হাঁটে। তো উনি এটাকে ভ্রুক্ষেপ করতেন না, যেহেতু তিনি ব্যবসায়ী মানুষ সেটাকে উনি গায়ে মারতেন না। তো একদিন রাতের ঘটনা, একদিন উনি শুয়েছেন, যথারীতি ভাবিও শুয়েছেন, টেলিভিশন চলছিল। তো টেলিভিশন চলতে চলতে মানে আর কি একসময় টেলিভিশন বন্ধ হয়ে যায়, মানে ওই ঝিরি আর কি, তখন সময় আপনার ডিশ নেটওয়ার্ক ওরকম ছিল না আর কি, তখন বিটিভি চলতো আর কি। তো ঝিঝি হচ্ছে টেলিভিশন, এরকম হতে হতে একসময় মানে টেলিভিশন চলে গেছে, ঝিঝি হচ্ছে, মানুষ শুয়ে আছেন। তো ওনার ঘুম এসে গিয়েছিল, ঘুম ভাঙে হঠাৎ, উনি উঠে দেখে যে ভাবি উঠে জানি কি খাচ্ছেন পাশে শুয়ে। তো উনি দেখে যে সব অন্ধকার, আশেপাশে চারিপাশে ঝিঝি চলছে, সাউন্ড খুব সামান্য। তো উনি টিভিটা ফার্স্টে বন্ধ করেন, তারপর ভাবিকে জিজ্ঞেস করেন, আচ্ছা আলো তো ডিম লাইট জ্বলছে, কি ব্যাপার রাতের বেলা তুমি কি খাচ্ছ এরকম রাতে? তো ভাবি বলতেছে, কেন মাছ খাচ্ছি, তুমি খাবা তাকে সাথে? উনি মাছ খাচ্ছে রাতের বেলা, তখন একটা উনি আষ্টে টাইপের একটা গন্ধ পান। উনি খেয়াল করে দেখে ওই ভাবির হাতে কাঁচা মাছ, ছোট মাছ কোনো, সেটা চাবায় খাচ্ছে সে, মানে ইটস লাইক কুকটু হতে পারত, কিন্তু কাঁচা এবং আষ্টের গন্ধ আসতেছে ওনার কাছ থেকে। উনি প্রথম প্রচন্ড শক্ট হন, মানে সীমাহীন একটা শক্ট, যে হোয়াট ইজ দিস, এরকম একটা ঘটনা তো ঘটার কথা না, কাঁচা মাছ খাচ্ছে সুস্থ মানুষ। উনি মানে বলে, তোমার মাথা ঠিক আছে, এটা কি করতেছো তুমি? তো বসে বলতেছে যে মাছ খাচ্ছি, তুমি খাবা তাকে সাথে? উনি মানে অবাক হয়ে যায় যে উনি কথা বলতেছে, কথাটা একটা হিস্ট্রি এর গোস্ত রোগীর মতো আর কি, একই কথা দুইবার তিনবার বলতেছে। উনি লাফতে উঠে বসে, উঠে লাইট জ্বালায়, উনি যখন লাইট জ্বালায় দেখে ভাবি শুয়ে পড়ে, মানে বিছানায় এলায় পড়ে যায় অনেকটা ঘুমের মতো। ওনার হাতে দেখে যে ফ্রিজে মাছের প্যাকেট ছিল, সে প্যাকেটটা তখন পড়ে আছে কয়েকটা মাছ। তো এই অবস্থা দেখে উনি মানে ভাবি শুয়ে আছে, মুখ দিয়ে মানে ফেনা ফেনা গড়াচ্ছে এসে। তো উনি ওনাকে ক্লিন আপ করে, ক্লিন আপ করে আবার ডাকে ঘুম থেকে উঠে। ভাবি উঠে এগুলো রিকল করতে পারে না কিছু, উনি কি করছে। তো উনি বলে যে এরকম এরকম করছো তুমি এই ব্যাপার, তো সেটা মানে ভাবি রিকল করে না, সে বলে তার কিছু মনে নেই। উনি যথেষ্ট মানে এটা নিয়ে আবার চিন্তিত হয়ে যায় যে কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো এবং সে মনে করতে পারতেছে না। তো যেহেতু শিক্ষিত মানুষ, উনি ফার্স্টে চিন্তা করে কি এটা কি কোনো স্লিপ ওয়াক টাইপের ব্যাপার, যে মানুষ ঘুমের মধ্যে অনেক কিছু চিন্তা করে বা সামথিং লাইক দ্যাট। তো উনি চিন্তা করে উনি সিদ্ধান্ত নেয় যে আমি দেখি জেগে থাকি। উনি জেগে যখন থাকে, ভাবি ঘুমা যায়, পরে দেখে যে উনি ঘুমের মধ্যে ভাবি ফিস 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 করে কথা বলে। তো এই পর্যায়ে উনি মানে খুব ভয় পায়। পরদিন উনি এই কথাটা ওনার ফ্যামিলির সাথে, ওনার বড় ভাই এবং ওনার মানে যারা খুব নিকট মানুষ তাদের সাথে আলাপ করে। তো তারা উনাকে বলে যে তোমার বাসায় যারা মুরব্বী তারা বলে যে তুমি কি বাসাটাকে ই করছিলা, মেরাদ দিছিলা, বাসাটাকে বন্ধ করছিলা, সামথিং ক্যান বি রং, অনেক কিছু থাকে, উপরি জিনিস থাকে। তো উনি উপরি জিনিস বলতে উনি বুঝে, আমরা অনেকেই বুঝি উপরি জিনিস বলতে ওরা কি বুঝায়, যে ভূত প্রেত জিন যে যেভাবে বিশ্বাস করে আর কি, সেই ব্যাপারটা। তো এটা শোনার পরে উনি বলে যে দেখো আমার তো এটার প্রতি খুব একটা ফেইথ নাই, তোমরা যদি যা চাও তোমরা করতে পারো, মনের মধ্যে কেউ যদি চাও বাসা মিলাদ দিতে এসে। তো বাসা একদিন হুজুরকে নিয়ে আসে, এসে বাসাটাকে বন্ধ করতে যায়। তো বন্ধ করতে যায় হুজুরের বাসায় ঢুকেই সে বলে যে বাসাটা খুব ভালো না, বাসাটার মধ্যে কোনো প্রবলেম আছে, প্রবলেম বলতে এখানে খারাপ জিনিস আছে। এবং ওনার ওয়াইফকে যতই চেষ্টা করে হুজুরের সামনে আনা, সে আসতে চায় না, তিনি আসেন না, মানে উনি হুজুরের সামনে ফেস করবে না, এরকম একটা ব্যাপার। এক পর্যায়ে উনি টানাহাচড়া করে আনতে পারেন। তো প্রবলেম হয়, হুজুর বলে যে আমি বাসাটাকে এখন বন্ধ করবো না, বা সম্ভব না, আমাকে একটা সময় দেন। হুজুর চলে যায়। উনি এই প্রবলেমগুলো ওনার মানে এক্সেলারেটেড হতে থাকে। উনি ঘুমায় থাকে, উনি হঠাৎ করে দেখেন দরজা খোলা, মানে ওনার রুমের দরজা খোলা, লিভিং রুম তো ওই লিভিং রুমের বারান্দার দরজা খোলা, দেখে ওই যে আপনার বারান্দার যে গ্রিল, গ্রিলের উপরে ভাবি বসে আছে এবং মানে ওনার চুল টুল ছাড়া এবং গান গাচ্ছে। তো এরকম সিচুয়েশনের মধ্যে উনি পড়ে, খুবই ভয় পায়। উনি নিয়ে আসে ভাবিকে, উনি চেষ্টা করে যে মানে এই জিনিসগুলোর থেকে মানে ঠান্ডা করা, লাইট জ্বালায় এবং অনেক রকম দোয়া দুরুদ যতটুকু নিজের পারতে পড়া শুরু করে। তো এই পর্যায়ে উনি একটা হুজুরকে ডেকে আনে, হুজুর এসে ওই বাড়িটা ওনাকে বন্ধ করে দেয়। বাট ওই বাড়িতে এই ধরনের ভয়ভীতিকর পরিস্থিতি হতেই থাকে। এনিভাবে বাড়িটার থেকে উনি সরে যায়, বাড়িটা চেঞ্জ করে ফেলে উনি, কিন্তু ভাবির প্রবলেমটা কিওর হয় না। তো উনি এই ধরনের মানে কাজ করতেই থাকে, মানে আপনার পাগলামো যেটাকে বলে বা আপনি ভৌতিক বলেন, এই ধরনের কর্মকাণ্ড হতেই থাকে। তো বর্তমানে যেটা হয়, উনি কিন্তু প্রবলেমের মধ্যে এখনো আছেন, উনি এটাকে এখনো ক্লিয়র করতে পারেন নাই। ওনার ওয়াইফ এখনো মানে একটু অ্যাবনর্মালি এরকম আছেন, এরকম আচরণ করছেন। তো এটাই হচ্ছে রাসেল ভাই ওনার কাহিনী।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো একটা বিরতিতে যাই, আমরা আমাদের নতুন গেস্ট নিয়ে আসতে হবে কিছু, সুতরাং আমরা শুরুতে একটা বিরতি নিয়ে নিচ্ছি এবং বিরতির পরে আমরা নিয়ে আসছি আমাদের হাফিজ এনাম ভাইকে এবং সেই সাথে আরো দুজন নতুন অতিথি। সো আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
সবাই অপেক্ষা করছে কখন ক্যাশিয়ার সাহেবের লাঞ্চ শেষ হবে। ক্যাশিয়ার সাহেব এই মাত্র খাওয়া শেষ করলেন, পকেট থেকে রুমাল বের করে হাত মুছলেন, এবার হয়তো কাজে হাত দেবেন। কিন্তু না, ক্যাশিয়ার সাহেব তার ড্রয়ার থেকে একটি চিলি পান বের করে স্লো মোশনে মুখে দিলেন। হ্যাঁ, এবার নিশ্চয়ই কলম হাতে নেবেন, কলমের দিকে হাত বাড়াচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে আবারও না, কলমের পাশেই রাখা চাইনিজ টুথপিক হাতে নিলেন, তারপর বিশাল হা করে মনের সুখে দাঁত খিলাতে লাগলেন। উফ, এই দৃশ্য আর কতক্ষণ সহ্য করতে হবে?
কে বলেছে সহ্য করতে? গ্রামীণ ফোন নিয়ে এলো এক টাকায় ভিডিও, যখন তখন মাত্র এক টাকায় অসংখ্য ভিডিও উপভোগ করতে ভিজিট করুন web.gbvideo.com এ। বিস্তারিত জানতে www.gramingphone.com। জয়বহুত গ্রামীণ ফোন।
জিনিস যে আমাদের সাথে ঘটে যায়, আমরা ওগুলোর কখনো রেশনাল এক্সপ্লেনেশন খুঁজে পাই না। এন্ড আমরা যতই ওইসব মানুষকে বলি, অনেক মানুষ বিলিভ করতে চান, এন্ড দে আর লাইক, ও আমাকে এভিডেন্স দাও, প্রুফ দাও। বাট আমাদের প্রুফ আর এভিডেন্স দেওয়ার থাকে না। সো আই হোপ এইসব যে ইরেশনাল জিনিসপত্র, প্যারানর্মাল জিনিস মানুষের সাথে হয়, আই হোপ এটা কারোর সাথে না হয়, বিকজ যাদের সাথে হয় তারাই বুঝে যে কেমন লাগে। কথা না বাইরে এগিয়ে যায়। আই ওয়াজ অ্যাবাউট two and a half years ago, to be precise. আমি গ্রামের বাড়িতে কখনো যাইনি। আমার আম্মুদের অ্যাকচুয়ালি ইটস নট আমার আম্মুর গ্রামের বাড়ি না, ইটস আ প্লেস, ইটস কল্ড, জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর। অ্যান্ড ওখানে আমার আম্মুর ফ্যামিলি একটা ফার্ম হাউস বানায়। অ্যান্ড ওই সেখানে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমার কখনো যাওয়া হয়নি। সো আমরা অনেকজন পুরা অনেক বড় আমাদের অনেক বড় একটা ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই ডিসিশন নিই যে আমরা ফার্ম হাউসে যাবো। সো আমার পুরা ফ্যামিলি, আমার সব কাজিনরা অ্যান্ড আমার কিছু ফ্রেন্ডসরা ডিসিশন নেয় যে ওরা এরকম আমরা সবাই গ্রামের বাড়িতে যাব, কিন্তু বাস দিয়ে যাব না, গাড়ি দিয়ে যাব না, আমরা সবাই লঞ্চ দিয়ে যাব। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমি লাইফে কখনো লঞ্চে উঠি নাই। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ফর মি যে আমি এরকম একটা লঞ্চ করে এরকম কোথাও যাব। তো আমি বলে দিই, আমার সাথে সেই বছর আমার পাঁচটা ফ্রেন্ড যায় চাঁদপুরে, অ্যান্ড চারজন আমার সাথে লঞ্চ করে যাবে এবং লঞ্চ করে যাচ্ছিল, এবং একজন আনফর্চুনেটলি লঞ্চ ঘাটে পৌঁছাতে পারেনি, ফর এই জন্য সে লঞ্চে উঠতে পারেনি, সো সে বাস দিয়ে যাচ্ছিল। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড, এটা একটা খুবই বড় একটা লঞ্চ ছিল, লঞ্চটার নাম আমি বলতে চাচ্ছি না। ইট ওয়াজ লাইক আ তিনতলা একটা লঞ্চ, অ্যান্ড আমাদের অনেকগুলো ক্যাবিন, পুরো একটা ফ্লোর বলতে গেলে আমরা নিই। এবং আমার ফার্স্টে আমরা অনেক মজা করেছি। সো অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়াজ রিয়েলি বোর্ড, কারণ অনেকে বড়রা সবাই ঘুমিয়ে পড়ে, কাজিনসদের মতো একজন এক এক জায়গায় মজা করছে। আমার আবার খুব অভ্যাস যে আমি রাত্রিবেলায় গান শুনবো, অ্যান্ড ইউ কুড সে আই এম রিয়েলি আর্টিস্টিক অ্যান্ড পোয়েটিক, যে আমার এরকম যে রাতে দুটো 2:30 এরকম টাইমে নদীর দিকে তাকিয়ে আছে, অনেক সুন্দর একটা সিনারি, আর আমার খুব ইচ্ছা ছিল যে চুপচাপ একটা কোনায় বসে গান শোনার। তা আমি আমার আইপড কানে দিয়ে গান শুনছি, আর আই ওয়াজ জাস্ট স্টেয়ারিং এট দিস বিউটিফুল সিনারি, এন্ড এক্স্যাক্টলি ওই টাইমে আমার পিছনে কেউ একজন হাত, সো আই কুড টেল ইট ওয়াজ এ হিউম্যান বিইং। আমি পিছনে ফিরি, আমি দেখি আমার একটা ফ্রেন্ড আদিব, মানে যে লঞ্চটা মিস করে। আমি তখন মনে মনে ভাবি ও মেবি আদিব মেড ইট, আর যেহেতু অনেক মানুষ ছিল, লাইক বলতে গেলে 23-30 পিপল, আই থট আচ্ছা এত মানুষ যেহেতু যাচ্ছে মেবি আই ডি নট, আমি যদি ভিড়ে ওকে নোটিস করিনি। তো সত্যি কথা, আমি সবাইকে টাইম দিতে হচ্ছিল একটু একটু করে, আমি সবাই আমি বুঝে আমি তখনও জানতাম না যে আদিব লঞ্চে ছিল না। তো আমি আদিবের সাথে গল্প করছি, আদিব আমাকে বল আমাকে জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে তুই কি করছিস, অ্যান্ড আমি তখন ওকে সব কথা বলবো। আমি জানি না সেদিন আমার সিনারিটা দেখে খুব খুশি লাগছে না, আমি যখন খুশি থাকি আমি অনেক কথা বলি, অ্যান্ড আমি আদিবকে অনেক কথা বলছিলাম, প্রায় আই কুড টেল আমি হাফ অ্যান আওয়ার খালি কথাই বলে যাচ্ছি, আদিব কিছু বলেনি। তখন আদিব আমার দিকে তাকিয়ে জাস্ট লাস্টের দিকে লাইক 30 মিনিটস পরে সে জাস্ট আমাকে একটা কথা বলবো, অ্যান্ড আমি যাচ্ছি তুই আমার সাথে যাবি। আমি তখন মনে মনে আমি জানি না আমার মধ্যে জিনিসটা হচ্ছে ইট ওয়াজ রিয়েলি ক্রিপি দ্য ওয়ে হি সেড ইট, বাট ইট ওয়াজ লাইক রিয়েলি বিউটিফুল। আমার মনের মধ্যে আসছে যে আমি আমার মনের মধ্যে তখন মনে হচ্ছে যে এত সুন্দর করে আমাকে বললো আমি যাই ওর সাথে। যখন আমার মনে ইচ্ছাটা আসলো নেক্সট সেকেন্ড আমার সাথে যা হয়েছে রাসেল ভাইয়া আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমার কাছে কোনো রেশনাল এক্সপ্লেনেশন নাই যেগুলো আমার সাথে কেন হলো। আমি জাস্ট ইন আ ব্লিঙ্ক অফ এন আই আমি দেখছি যে আমার সামনে আমি যে সিটে বসে আছি ছিলাম রেলিং এর কাছে আমি ওখানে নেই, আমি একটা লঞ্চের একেবারে কোনা একেবারে পয়েন্টে যে এক্সটা থাকে সেখানে বাইরে আর নিচে আমি এমন ভাবে দাঁড়িয়েছি যে আমি এখন যদি একটু নুন পড়ে যাবো, এন্ড দেয়ার ইজ ওয়াটার নিচে পানি, অ্যান্ড লঞ্চের একেবারে আমি কোন লঞ্চের ভিতরে নেই, আমি একেবারে বাইরে চলে গেছি, অ্যান্ড আই ডোন্ট নো হাউ টু সুইম। আমি একটু বুঝতে পারছিলাম যে পিছন থেকে আমার 3-4 কাজিন আমাকে থাবড়িয়ে ধরছে ভিতরে ঢুকানোর জন্য, অ্যান্ড যখন আমাকে ভিতরে ঢুকায় আমি তখন চুপচাপ বসে বসে ভাবছি যে আমি তখন পুরো বোবা হয়ে গেছিলাম বলতে গেলে, বিকজ আমি বুঝতে পারছি না যে আমার সাথে এটা ঘটলো কিভাবে। তো 30 মিনিটস আমি আদিবের সাথে কথা বসে আদিব আমার রেসপন্স করলো, ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই আমি ওখানে নেই, আমি একেবারে লঞ্চে এজে দাঁড়িয়ে আছি, আমি নিচে তাকিয়ে আছি, আমার কাজিন আমাকে মানে আমাকে সবাই মানে একটা জিনিস লঞ্চের ভিতরে একটা ফাস্ট তৈরি হয়ে গেল, আমি সবাই সব দিক থেকে আসছে দেখার জন্য যে এটা কিভাবে হলো। তখন আমি 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 তখন কিছু মুখ থেকে বের করতে পারছি না, অ্যান্ড বিফোর আই কুড সে এনিথিং আমার কাজিন আমাকে বলে যে তুই জানিস তুই কত উইয়ার্ড বিহেভিয়ার করছিস। তখন আমি বলি আমি কই উইয়ার্ড বিহেভিয়ার করছি, আমি তো আমার মতো বসেছিলাম, অ্যান্ড আই ওয়াজ টকিং টু আদিব। তখন বলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আদিব তো এখানে নেই, তুই আদিবের সাথে কিভাবে কথা বলে, ও তো বাস দিয়ে যাচ্ছে। আই ওয়াজ লাইক নো আই ডোন্ট বিলিভ ইউ, আমি আদিবের সাথে কথা বলছিলাম, আই ডোন্ট নো আমি কিভাবে এজে গেলাম, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার আই ডোন্ট অনেস্টলি রিমেম্বার দ্যাট আমি কিভাবে গেলাম। আমার কাজিন ওদিক থেকে আমাকে বলতেছে যে সে আমাকে বলছে তার পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি কোনায় বসে আছি, অ্যান্ড ওরা সবাই আমাকে অনেস্টলি দেখতে পাচ্ছিল যে আমি কোনায় বসে বসে জাস্ট দেখছি। হঠাৎ করে ওরা দেখে যে আমি দৌড়ে চলে যাই সামহাও, অ্যান্ড এগুলোকে তো মানে আমি দৌড়ে চলে যাই, অ্যান্ড আমি ওই এজের মধ্যে পাগলের মতো চিল্লাতে চিল্লাতে ওই এজে যাই, আমি ওখান থেকে লাভ মারবো এমন তো আমার কাজিনরা যে আমাকে ধরে। আই ডোন্ট রিমেম্বার ডুইং এনি অফ দিস, আই রিমেম্বার আমি 30 মিনিটস আদিবের সাথে কথা বলছিলাম, অ্যান্ড আদিব আমাকে এই কথাটা বলে, অ্যান্ড আমি আমার কাজিনকে এই ঘটনাটা বললাম। আমার কাজিন পুরো চুপ ছিল, সে কিছু বলে নাই, সে তার মতো চুপচাপ বসেছিল, আমি দেখতে পাচ্ছিলাম যে ও কিছু উইয়ার্ড আউট ফিল করে, ও মানে হি ইজ দ্য ওনলি পার্সন যে আমাকে ওই মানুষে বিলিভ করে যে আমি আমার সাথে এই ঘটনাটা ঘটে। জাস্ট টু কনফার্ম আমি আদিবকে কল করি, অ্যান্ড ইট ওয়াজ অ্যারাউন্ড 2:30, অ্যান্ড আদিব ওয়াজ লাইক হ্যাঁ আই এম অন মাই ওয়ে, আমি আসছি আমি বাসে। তো আমার তারপর আমি আমি বুঝলাম যে হ্যাঁ ওকে, সো আদিব আসতেছে বাস করে আসতেছে। এরপরে আমার লঞ্চের ভিতরে খুব একটা সবাই খুব টেনশন এটা কি হলো, আমার আমি তো তখনও খুব শকড আমার সাথে এটা কি হলো, আমার তো কোনো আমি কিছুই বলতে পারছি না, এক্সপ্লেনেশন তো নাই বলতে গেলে। তখন আমার কাজিন আমাকে বলে কি শুন তোর সাথে যেটা হয়েছে প্রায় ওটারও প্রায় 1 বছর আগে আমার সাথে সেম ঘটনাটা ঘটেছে, অ্যান্ড ইটস লাইক আমিও এরকম বসে বসে গান শুনছি, অ্যান্ড আমি বসে আছি, অ্যান্ড দেন আই সি দিস person, this certain person আসলো এসে আমার পাশে বসলেন, he started talking to me. আমার মাথায় কখনো আসেনি যে এই মানুষটা এখন তো লঞ্চে নাই, থাকার কথা না, কাজও তো দেশের বাইরে। হঠাৎ করে at one point I realized that ওই মানুষটা তো এখানে থাকার কথা না। আর তখন when I looked at it, আমি যখন রিয়েলাইজ করি যে আমি যেখানে বসেছিলাম ওইটার যে রেলিংটা ছিল ওটা পার ক্রস করে আমি বাইরের দিকে লঞ্চের একেবারে বাইরের দিকে আমি ধরে আছি আর মানে একটু হলে আমি জাম্প করতাম আমার নিজের অজান্তে। সো এরপরে যেটা হয় যে ঠিক তারপর দিনই আমি ফোন কল পাই যে আমার ওই ফ্রেন্ডটা মারা যায়, মানে আমার কাজিনের যে ফ্রেন্ডটা যে ওখানে থাকার কথা না, সে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট করে কোনো একটা কারণে মারা যায়। সো এরপরে আমরা সবার মতো লাইক যা হওয়ার এটাকে আমরা ভুলে যে আমরা এক্সাইটমেন্টকে আবার ভুলে যে আচ্ছা ঠিক আছে হয়েছে এখন আমরা যে অনেক মজা করব। সো আমরা লঞ্চ ফেরিঘাটে পৌঁছাই প্রায় ভোরবেলার দিকে, যেহেতু সারা রাতটা আমাদের লাগলো চাঁদপুরে আসতে। অ্যান্ড আমরা বের হয়ে আমরা আমাদের ফার্ম হাউসে চলে যাই অ্যান্ড ওইখানে যে আমরা সবকিছু সেট আপ করা স্টার্ট করি, অনেক মানুষ আমরা সবাই খুব মজা করবো অ্যান্ড অল। হঠাৎ করে উই রিয়েলাইজ দ্যাট আদিত্য এখনো পৌঁছায়নি অ্যান্ড ইন ফ্যাক্ট সিন্স ও গাড়িতে আসছিল ওর আমাদের আগে বসে অনেক আগে বসে যাওয়ার কথা ছিল। সো আই কলড আপ আদিত্যর প্যারেন্টস অ্যান্ড আমি যেটা জানতে পারলাম যে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্টে ওর খুব খারাপভাবে হি গট ইনসিওর্ড অ্যান্ড অনেক ক্রিটিক্যাল ছিল এবং সকালবেলা মানে ভোরবেলায় ও হি ডিডন্ট মেক ইট অ্যান্ড হি ডাইড। আই এম নট ট্রাইং টু রিলেট আমার সাথে যা ঘটেছে, আমি ওইটা আদিবের ডেথের সাথে রিলেট করে ওর ডেথকে ডিসরেসপেক্ট জানাতে চাচ্ছি না। আমি বলছিও না যে আমার সাথে যা ঘটনা ঘটেছে এটার সাথে নিশ্চয়ই কোনো কানেকশন আছে, এটা কোইন্সিডেন্সও হতে পারে যে আমার কাজিনের সাথে যেটা ঘটেছে আমার সাথে যেটা ঘটেছে এটা কমপ্লিট কোইন্সিডেন্স হিসেবে আমি নিয়েছিলাম। বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু ডিসরেসপেক্ট হিজ ডেথ অ্যান্ড আই ডিডন্ট আমি কাউকে বলিও নেই যে আমার সাথে এটা 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 আদিব নিয়ে ঘটেছে, আর আমার কাজিন জানতো ঠিক মতন ঘটনাটা। অ্যান্ড এরপরে উই জাস্ট আমরা এই জিনিসটা দাবি দিয়ে আর আমরা কখনো জানি কথা বলিনি আনটিল এই বছরের ফার্স্টের দিকে। আমরা 2 বছর হয়ে যায় আদিবের এরকম মারা যাওয়ার পরে আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। এই বছরের ফার্স্টের দিকে আমরা একটা ফ্রেন্ডের বাসায় যাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের বাসা অ্যান্ড সামহাও আমাদের সাথে একটু কন্ট্যাক্ট হয়, আমরা একটু কথাবার্তা বলতে আমরা একটু ভালো ফ্রেন্ডস হয়ে যায়। তো আমরা সব অনেক ফ্রেন্ডস মিলে আমরা আড্ডা দিচ্ছি অ্যান্ড আমাদের কথার টপিক হঠাৎ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটির দিকে চলে যায় যে কার লাইফে কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। আমার কাছে অনেক ঘটনা আছে রিলেটেড টু এরকম অনেক ঘটনা আছে, আমি অনেক কিছু শেয়ার করছি। তো ও হঠাৎ করে ও আদিবকে চিনত না, আদিবের ব্যাপারে জানতো যে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাট আমার সাথে যে এসব ঘটনা ঘটছে এগুলোর ব্যাপারে ও কখনো জানে নেই এবং শুনে নেই। সো হি স্টার্টেড, ও হঠাৎ করে একটা ঘটনা বললো, নিজের থেকে একটা ঘটনা বলে উঠলো অ্যান্ড ফানি ফ্যাক্ট ইজ যে ও যে ঘটনাটা বললো আমার আর আমার কাজিনের ঘটনাটা এক্সাক্টলি সেম অ্যান্ড এক্সাক্টলি সেম লঞ্চটাতে ঘটে অ্যান্ড এক্সাক্টলি থার্ড ফ্লোরে ঘটে। অ্যান্ড হি ওয়াজ লাইক ও বলতেছে যে আমি ওর আবার কাজিন মারা গেছে পরের দিন অ্যান্ড আমি আমার কাজিনের ডেথকে ডিসরেসপেক্ট করতে চাচ্ছি না, বাট এটা আনএক্সপ্লেনেবল আমার কাছে বিকজ ওরও আরেকটা পরিচিত একজনের সাথে সেম ঘটনা ঘটে এবং তারও একটা রিলেটিভ পরের দিন মারা যায়, তার ক্লোজ বা কোনো একটি ক্লোজ মানুষ পরের দিন মারা যায়। তো চারজনের সাথে একই ঘটনা ঘটার কোনো মানে নেই অ্যান্ড এটা অনেক একটা কোইন্সিডেন্স বলাও যাচ্ছিল না। এখন আমরা এখন একটা পজিশনে পড়ে গিয়েছিলাম যে আমরা এখানে আমরা কিছু করতেও বলতেও পারছিলাম না করতেও পারছিলাম না। তো ইউএসএস কোয়াইট অ্যান্ড আমার চুপচাপ, আমার কাজিন আমরা তো চুপচাপ ছিলাম যে পরে যখন সবাই চলে যায় আমি বলি যে আমার সাথেও সেম হয়েছে, আমার কাজিনের সাথেও সেম হয়েছে। অ্যান্ড ও বলছে যে বিশ্বাস করো আমি কখনো মিথ্যা কথা বলি না এইসব নিয়ে, স্পেশালি বিকজ আমার ক্লোজ আমার বেস্ট ফ্রেন্ড আমার কাজিন, কাজিনের ডেথ নিয়ে তো অবভিয়াসলি আমি বলবো না। তো এরপরে যেটা হয় আমি পুরো এটা থেকে বিচ্ছিন্ন, আই ডোন্ট ওয়ান্ট টু ডিল উইথ দিস এনিমোর, যা হয়ে গেছে আমি এটা নিয়ে কোনো যা খাতা খাতিও করতে চাইনি, আমার মতো ছিলাম। বাট আমার কাজিন আর ওরা সবাই খুব কিউরিয়াসিটি জাগে যে এগুলো যে হয় কেন হয়, সো আর ওই পার্টিকুলার লঞ্চেই বা কেন হয়। ওরা লঞ্চ ঘাটে যায়, সদরঘাটে ফেরিঘাটে যায়, লঞ্চটা খুঁজে বের করে, বের করে দিস টাইম ওরা ডিসিশন নেয় যে লেটস ডু ওয়ান থিং, আমরা এমন একজন কাউকে, যেহেতু ওরা ওদের ইচ্ছা ছিল যে ওরা এরকম রাত্রিবেলায় দেখে যে কারোর সাথে এরকম ঘটনা আর ঘটে নাকি, ওদের কারোর সাথে ঘটে নাকি। পরে ওরা ভাবলো যেহেতু চারজনের সাথে অলরেডি একই ঘটনা ঘটার পরপরই চারজনের ক্লোজ কেউ একজন মারা গেছে, ইটস বেটার দ্যাট না করাটাই ভালো। তো ওরা একটা পুরানো কম, ওরা অনেক ঘেঁটে ঘেঁটে প্রায় অনেক ঘেঁটে ঘেঁটে এমন একটা লোককে বের করে যে ওই লঞ্চের টেক কেয়ার করতো, যে লঞ্চটাকে পরিষ্কার করতে এবং করতো, মানে একটা পুরানো কর্মকর্তা পায়, এবং তাকে এইসব কথাবার্তা অনেক জাদু জুবে কথাবার্তা বের করানো হয়। সে বলতে চায় না, বিকজ অবভিয়াসলি সে যদি এইসব কথা বের করে লঞ্চের একটা রেপুটেশন নষ্ট হয়ে যাবে, তাহলে দেখে উঠতে চাবে না। তো যদি এটা ভেরি বিগ লঞ্চ আর এখানে যদি কোনো মানুষ উঠে তো মালিকের মানে ভালো ইনকাম হতো এই লঞ্চে উঠার কিনে, যদি এরকম একটা রুমার ছড়ে যেত তাহলে তো প্রবলেম হতো। তো ওই লোকটা বলে দেখেন আমি বলতেছি আপনাকে কিন্তু আপনি কাউকে বললেন না। বাট এই কারণে আমি এখন লঞ্চটার নাম বলতে চাচ্ছি না, বিকজ এটাই একটা শর্ত ছিল তার যে আপনি যদি এটা বলতে চান আপনি কখনোই লঞ্চের নাম কাউকে বলতে পারবেন না। তো সে আমাদেরকে বলে যে এই লঞ্চটা মাঝখান দিক দিয়ে নষ্ট হয়ে যায় অ্যান্ড সাম কোনো একটা ঘাটে, আই ডোন্ট রিলি নো বাংলাদেশে কোন ঘাটে এই লঞ্চগুলো বলে প্রবাবলি বেরি বাদে লঞ্চ ঠিক করে বা কিছু একটা খুব বড় ফিল্ডে লঞ্চ ঠিক করে না, ওই জায়গাটায় লঞ্চটা ঠিক করতে পাঠানো হয়। অ্যান্ড ইউ নো লঞ্চ যখন ঠিক করে ওরা জাস্ট ইঞ্জিনের উপরে ফোকাস করে উপরের দিকে, আনলেস ওর লঞ্চ এক্সটেন্ড করতে চায় উপরের দিকে সাইডের দিকে, ওইটাতে ফোকাস করে না। আর একটা লঞ্চে এইসব ইঞ্জিন চেঞ্জ করা চেঞ্জ করা এগুলো সব অনেক দিনের ব্যাপার, প্রায় এক ওয়ান অ্যান্ড হাফ মান্থ লঞ্চটা ঠিক করা হয়। অ্যান্ড উপরে কেউ যায়নি, লেবার টেবাররা যেত না, কয়েকজন লেবার কাজ করতো, ওরা জাস্ট এই ইঞ্জিনে কাজ করে চলে যেত, লঞ্চটা অ্যাবান্ডেন্ট থাকতো মোস্ট অফ দ্য টাইম। তো দেড় মাস কাজ শেষ হওয়ার পরে মালিক ফাইনাল ডিসিশন নেয় যে সে এই লঞ্চটা আবার বিজনেস লাইক হিজ গানা, সে আবার এটাকে চালু করবে। এরপর যেটা হয় এটা তো অবভিয়াসলি এক দেড় মাসের মতো কখনো নামানো হয়নি, তো সে ডিসিশন অবভিয়াসলি ক্লিন করতে হবে আগে। তো তারা অনেক মানুষ নিয়ে এসে ক্লিন করার জন্য ওই জিনিসটা ক্লিন করবে, আবার রং করবে, রিপেন্ট করবে, আবার ওটাকে নামাবে। যখন ক্লিন করতে যায় তারা দেখে যে লঞ্চের প্রত্যেকটা অনেকগুলো রুমে অনেকগুলো ডেড বডিজ পাওয়া যায়, আর এই সব ডেড বডিজ কিভাবে আসলো কেউ বলে বোঝাতে পারবে না, লাইক নো ওয়ান নোজ যে এইসব ডেড বডিজ এই লঞ্চের ভিতরে কিভাবে আসলো। প্রিসাইসলি ভদ্রলোক বলতে পারেনি যে কোন কোন রুমে ডেড বডিজ ছিল, কিন্তু সে বলেছে যে অনেকগুলো রুমে ডেড বডিজ রাখা ছিল। সো এইসব ডেড বডিজ কিভাবে আসলো, মালিক চায় না যে তার লঞ্চে এরকম কোন রেপুটেশন নষ্ট হোক। তো মালিক যেটা করে যে সিন্স এইসব ডেড বডিজ এর কার কিসের জন্য যদি এতগুলো ডেড বডিজ রিপোর্ট করে তার তো রেপুটেশন নষ্ট হবে, আর সে জানে সে কিছু করেনি। সো সেই ডেড বডিজ গুলা নদীর ঘাটে কোন একটা নদীর ঘাটে ভাসে দেয়, কিছু একটা করে ভেসে দেয়। অনেকগুলো ডেড বডিজ ছিল, প্রায় ওনার কথায় বললো যে প্রায় 15-16টা ডেড বডিজ পাওয়া যায়। অ্যান্ড অনেকগুলো বাচ্চাদের ডেড বডিজ ছিল, মহিলা ছিল, লোক ছিল, এবং সবগুলাকে ভাসিয়ে দেওয়া হয়। অ্যান্ড দাবিয়ে দেওয়া হয় এই ম্যাটারটাকে, সবাইকে টাকা পয়সা দিয়ে এই ম্যাটারটা দাবি দেওয়া হয়। সো এরপরে যখন লঞ্চটাকে নদীতে নামানো হয় ফার্স্টে, কোনো প্রবলেম হয়নি ফার্স্টের দিকে, বাট তারপরে যে প্রবলেমটা হওয়া শুরু করলো যে সবাই এরকম নদী যে কিছু একটা ওদের সাথে ঘটে ওরা এরকম না বুঝে এই রেলিং এর পাড়ে যে পানির উপরে ঝাঁপ দেওয়া শুরু করে। অ্যান্ড অনেক মানুষ আছে যে সব রেলিং এর পাড় দিয়ে অনেকে তো ঝাঁপ দিয়েই দিয়েছেন, ওদের বডি কখনো পাওয়া যায়নি। আর যারা ঝাঁপ দেয়নি, যারা ঝাঁপ দেয়নি তাদের সাথেই একটা ঘটনা ঘটে যে তার কোনো ক্লোজ মানুষ পরের দিন মারা যায়। এখন এটা কোইন্সিডেন্স নাকি কতটা সত্যি আমি বলে আমি ঠিক বুঝতে পারি আমি বলতে পারছি না, বিকজ আই ডোন্ট রিলি নো। অ্যান্ড একটু যে উনি বলেছে যে ওনার অনেক ক্লোজ মানুষের সাথে মানে ওনার পরিচিত ওনার সাথে এরকম ঘটে যে উনি এরকম একদিন কাজ করতে গিয়ে দেখে অ্যান্ড ওনার পর দিন তার অ্যাকচুয়ালি তার ছেলে মারা যায় তার পরের দিন। এবং সে বলে যে আমি আপনাদেরকে একটা কারণেই বলছি, কারণ একটা কারণেই এইসব কথা বলছি, কারণ আমার ছেলে পরের দিন মারা যায়। এখন আমি জানি না যেটা কেন হয়েছে, আর সবাই বলে যে মেবি দিস হ্যাপেন, এটা হয় যে কোনো ক্লোজ মানুষ যদি মারা যায়, অ্যান্ড কয়েকটা মানুষের কাছে শুনেছি যে যদি কোনো ক্লোজ মানুষ মারা যায় তাতে তুমি তার লাস্ট মোমেন্টে দেখতে পারো। কিন্তু এটা তাই বলে এমন না যে সবার সাথে ঘটে, হতে হতে পারে যে অন্য কোনো অলৌকিক জিনিস সে মানুষটার রূপ নিয়ে আসছে বা কোইন্সিডেন্সও হতে পারে এরকম। এখন আমি আরো মানে আমি বারবার বলছি কথা, আরো মানে ডিসরেসপেক্ট মাই ফ্রেন্ডস অ্যান্ড এনিবডিজ ডেথ এটার সাথে রিলেট করে, কারণ এটার কোনো ভ্যালিড এক্সপ্লেনেশন নাই যে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। সো আর খালি মানে ওই লঞ্চটাতেই বা কেন হচ্ছে, হতেও পারে অন্য লঞ্চেও এইসব ঘটনা ঘটে, বাট আমাদের সাথে ওই একটা পার্টিকুলার লঞ্চে এইসব ঘটনা ঘটেছে। অ্যান্ড এটার ইম্প্যাক্টটা বলতে গেলে যদি এটার সাথে রিলেট করছি না, যদিও রিলেট করছি না, এটার ইম্প্যাক্টটা আমাদের সবার উপরে আছে যে এটা হয়। সত্যি কথা বলতে গেলে পর আমি কখনো লঞ্চে উঠি নাই, যে যদি আমি এরকম একটা লঞ্চে আমি আমার কোনো ক্লোজ মানুষকে দেখি যদি পরদিন তার এরকম মৃত্যু হয়, তাহলে আই থিঙ্ক ইটস বেটার নট টু এভার গেট অন এ লঞ্চ এভার। তো এই কারণে আমি কখনো উঠিও নেই, আই ডোন্ট থিঙ্ক আমি আর উঠবো। অনেক ইরেশনাল ব্যাপারটা, অনেক অনেক ফানি হতে পারে আপনাদের কাছে, অনেক ইউনো মনে হতে পারে যে আল্লাহ একটা কোইন্সিডেন্সের কারণে লঞ্চে উঠছে না, বাট আমি তো নিজের পরিচিত চারজনের সাথে অনেক মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে জেনে হ্যাঁ আমি বিলিভ করছি একটা দিক দিয়ে, মৃত্যুর সাথে রিলেটেড হলে হ্যাঁ আমি বিলিভ করছি, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। যাই হোক, এটাই ছিল আমার ঘটনা। আই হোপ আপনারা লাইক করেছেন, আই হোপ আপনি এটা প্লে করবেন।
Bhoot FM, tonight comes alive with Gramophone.
অনেক বড় একটা ঘটনা শুনলাম আমরা, এবং আপনারাও কিন্তু এরকম মানে যে সমস্ত আপনাদের ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো রেকর্ড করে আমাদের অডিও ক্লিপটা পাঠিয়ে দিতে পারেন। সময় রেডিও পূর্তি এই টিট ও এফ এম, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, চলছে ভূত এফ এম, এবং আমরা ভূত এফ এম একদম সাজিয়েছি নতুন করে। আপনারা জানেন সেকেন্ড সিজন আমরা বলছি এটাকে, এবং আছে তার থার্ড এপিসোড, এবং আমরা এখন বলতেই পারি যে ভূত এফ এম এখন একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আপনারা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, এবং আপনারা যদি থাকেন তাহলে ভূত এফ এমকে নিয়ে আমরা যেতে চাই বহুদূর। সো আমাদের সাথেই থাকুন। আমাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে যে কীভাবে এস এম এস করতে হবে আমাদেরকে। আমাদের এস এম এস করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আই টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আপনারা আমাদের ইমেল করতে চান, যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেই ইমেল যদি করতে চান, এবং অর্থাৎ ইমেলের মাধ্যমে যদি ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম রেডিও রেডিও ফুর্তি ডট এফ এম, হচ্ছে BHWTFM @RADIOFORTI.FM। আমাকে অনেকেই বলছেন যে আজকের যে এপিসোডটা সেই এপিসোডটাকে হিস্টোরিক্যাল এপিসোড। ওকে, সো আমি আসলে আচ্ছা তার আগে জানিয়ে দিই যে আমাদের ফেসবুকে কীভাবে কমিউনিকেট করবেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, এবং আপনার যে সমস্ত চাওয়া পাওয়া রয়েছে ভূত এফএমের কাছে, কিরকম ধরনের গেস্ট আপনি চান যে ভূত এফএমে আসুক, কোন ধরনের ঘটনা আপনার ভালো লাগে, সেই সমস্ত ঘটনাগুলো আপনি সেখানে চাইলেই জানাতে পারেন। সেই সাথে আজকের যে এপিসোড, সেই এপিসোডের কোন ঘটনাটি আপনার ভালো লেগেছে, কোন ঘটনাটি আপনার ভালো লাগেনি, সেটাও আপনি জানাতে পারেন। আমরা কিন্তু সবসময় পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের এস এম এসই পড়ি, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপনাদের প্রত্যেকটা এস এম এস আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আরও কিছু স্টোরি রয়েছে, তবে তার আগে কিছু এস এম এস পড়ে ফেলতে হবে। অনেকেই অনেকক্ষণ ধরে এস এম এস পাঠাচ্ছেন। শোভন আমাদের এস এম এস করেছেন, এবং তিনি বলছেন যে জিনের ওয়ার্ল্ডের ডাইমেনশনে যাওয়া সম্ভব কিনা। আমাদের হাফেজ সাহেব কিন্তু এখানে অলরেডি উপস্থিত আছেন, তিনি হয়তো বললেন যে সেই তাদের যে পৃথিবী, তাদের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে আসলেই বিচরণ করা সম্ভব কিনা সেটা তিনি একটু পরে বলবেন। মাহিয়া খুলনা থেকে আমাদের এসএমএস করছেন, আজকে ভূত এফএম বেস্ট হয়েছে এটা তিনি জানাচ্ছেন, খুব মজা লাগছে, এনজয় করছে। সাদিয়া এনাম, আচ্ছা সাদিয়া আমাদের এসএমএস করেছেন, এসএমএস করছেন শিলা ম্যানন সিং থেকে, তিনি সুরিদ মিশু শিবলি তারা চারজন মিলে নদীর পাড়ে বসে ভূত এফএম শুনছেন, দারুণ লাগছে। আমাদেরকে মাহমুদ মিরপুর 10 থেকে এসএমএস করেছেন, এবং এসএমএস করছেন আমাদের ফালাক হোসাইন নেত্রকোনা থেকে, এবং তার কাছে অনেক ভয় লাগছে। সঞ্জীব আমাদের এস এম এস করছেন, এবং তিনি বলছেন আই রিয়েলি স্কেয়ার্ড হিয়ারিং দ্য অডিও ক্লিপ। ওকে, আমি কিন্তু এই অডিও ক্লিপটা নিয়ে একটা কথা বলতে চাই। একটু আগে আমি একটা বিরাট অডিও ক্লিপ শুনলাম, লেন্থটা অনেক বড় ছিল, কিন্তু আমরা প্লে করতে চেয়েছি এবং প্লে না করে পারিনি, এই কারণে ঘটনাটা খুব একটু অদ্ভুত টাইপের। এবং এই ঘটনার পরে আমি আবার ইমেল করেছিলাম, ইমেল করে জিজ্ঞেস করেছিলাম যে ঘটনাটা নিয়ে আসলে মানে কীরকম, বা সেই ঘটনাটা কীভাবে ঘটেছে, আরও বিভিন্ন ব্যাপার নিয়ে খোঁজখবর নিয়েছিলাম তার কাছে, এবং সেই মেইলগুলোও তিনি রিপ্লাই করেছিলেন, এবং আসলে ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে। আমরা অনেক খোঁজখবর নেওয়ার পরে কিন্তু ঘটনাটা প্লে করেছি। শান্তা আমাদের এস এম এস করেছেন, এবং তিনি বলছেন আমি স্বপ্নে বিভিন্ন টাইপের পশু অ্যাটাক করতে চেষ্টা করে আমাকে এরকম দেখি, এবং সেই ব্যাপারটা নিয়ে আমরা হয়তো একটু পরে আলোচনা যাব। নিলয় আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আন্নান পল্লবী থেকে। কবির আমাদের জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন এমডি জিহাদ মিরপুর থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন সাজু ধানমন্ডি থেকে, এবং সজয় আমাদের এসএমএস করেছেন। আচ্ছা, সবাই কিন্তু এই লাস্ট স্টোরিটা অনেক পছন্দ করছেন, যেটা একটা অডিও ক্লিপ ছিল। নওশিন আমাদের এসএমএস করেছেন, যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু এরকম আপনার ঘটনাগুলো অবশ্যই রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। সাজু এলিফেন্ট রোড থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন অনেক ভয়ের গল্প। অয়ম শাহ আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে দিস এপিসোড ইজ অ্যামেজিং। আমাদেরকে মুন এসএমএস করেছেন মিরপুর থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন পায়েল সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের ইনফ্যাক্ট অনেকগুলো ঘটনা এখনো আছে, সো সেই ঘটনাগুলো প্লে করতে হবে, শুনতে হবে। সো আমরা আর কথা না পারি সরাসরি ঘটনা চলে গেলে, যারা এসএমএস করছে তারা প্লিজ রাগ করবেন না, আপনাদের এসএমএস করতে থাকুন এবং দেখি চেষ্টা করবো আমি ঘটনার মাঝখানে মাঝখানে পড়ে ফেলতে। আচ্ছা, আমরা আমাদের সাথে আরও একজন এই মুহূর্তে জয়েন করেছেন, আমাদের শামীম ভাই, এবং তিনি এখন তার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আমরা চলে যাই শামীম ভাইয়ের কাছে। শামীম ভাই প্লিজ আপনার ঘটনাটা শুনুন।
হ্যালো লিসনার, রাসেল ভাই থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই স্টোরিটা যেটা শুনেছি এটা আমার গ্রামের এক মুরব্বীর কাছ থেকে শুনেছিলাম। স্টোরিটা আসলে আমার দেশের না, এটা আসাম প্রদেশের, ভারত আসাম প্রদেশের মেঘালয় রাজ্যের দিকে একটা স্টোরি। সরি, তো এটা ঘটেছিল প্রায় 40-45 বছর আগে একটা সময়ে। ভদ্রলোকের নাম ছিল সন্দীপ চাবলানি নামে একজন ভদ্রলোক, উনি পেশায় ছিলেন সরকারি ফরেস্ট অফিসার, যেটা বলি বন কর্মকর্তা বা এই ধরনের। তো ওইখানে যে কোয়ার্টারগুলি ছিল, কোয়ার্টার ঠিক বলা যাবে না, এক একটা ছোটখাটো বাংলো টাইপের ছিল, ছোটখাটো বাংলো বিশাল জায়গা নিয়ে ছোটখাটো বাংলো টাইপের ছিল। তো উনি উনি ছিলেন, ওনার ওয়াইফ, তার 3-4 বছরের একটা বাচ্চা, বাচ্চার নামটা হচ্ছে বন্দি নামে একটা মেয়ে, আর ওনার ওয়াইফ ছিল সন্তান সম্ভব। তো ওনারা এসছেন যতটুকু কোয়ার্টারে এসে, তখন তারা জাস্ট ওই কোয়ার্টারের শেষ দিকে, এমনিতে এলাকাটা ছিল পাহাড়ি এলাকা, সম্পূর্ণ পাহাড় বেষ্টিত এলাকা। তো ওনার যে বাংলোটা ছিল সেই বাংলোটা ছিল একটু কোয়ার্টার ঠিক পেছন দিকে, শেষ কোয়ার্টারটা দিকে। তো উনি ওই কোয়ার্টারটাই বেছে নিয়েছিলেন, যে বাংলোটা বেছে নিয়েছিলেন যে একটু নিরিবিলি টাইপের হবে সেই জন্য। তো বাংলোটা ছিল, বাংলোটা একটু বিবরণ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলোটার সামনে ছিল ছোটখাটো লড়াইয়ের মতো, দুটো বড় বড় গাছ, আর এর পেছনে ছিল একটা ঝর্ণা বা ছোটখাটো ছড়া টাইপের, যেটা বলে পাহাড়ের উপর থেকে যেটা পানি আসছে। তো এভাবে কাটছিল দিন ভালোই। তা ওনারা উঠে নতুন বাসে উঠেছেন, বাচ্চা ছিল সাথে। তো এর মধ্যে আসলে একটা ছোট বাচ্চা, ওনার ওয়াইফ অসুস্থ, বা অসুস্থ বলতে সন্তান সম্ভব যেহেতু অসুস্থ, তো উনার একটা সহকর্মী বা একজন একজন মানুষ, মানে সাহায্যকারী হিসেবে খুব দরকার ছিল, জরুরি দরকার ছিল ওনাকে সর্বক্ষণ সেবা করা, বা ছোট বাচ্চারা আছে ওকে একটু সময় দেওয়া। তো ওই এলাকাটা যেহেতু মোটামুটি জনমানব শূন্য বলা যায়, আর কিছু উপজাতীয় টাইপের ছিল, ওরা হয়তো ওইভাবে কাজ করতে চাচ্ছিল না বা কাজ করবেও না। তো এটা নিয়ে সন্দীপ স্যার বেশ একটা চিন্তিত মতো ছিল, যে এই একটা অজ পাড়াগাঁয়ের মতো এলাকা, এখানে হয়তো পাওয়াটা, একটা মেয়ে পাওয়া বা একটা সহকর্মী বা একটা মানুষ পাওয়াটা খুব একটা ঝামেলা ব্যাপার। যদি উনি ওনার অফিসে দু একজনকে বলে রেখেছিল যে যদি এরকম কেউ পাওয়া যায় তাহলে আমাকে বলো, আমার একজন দরকার। তো একদিন, যেদিনই ঘটনা সেদিন হচ্ছে যে ওনার রাত্রিবেলা খেয়ে দিয়ে ওনার মেয়ে বন্ডিকে ঘুম পাড়িয়ে দিয়ে ওনার বাসার সামনে লনে গিয়ে বসেছিল রাতে 7-8টার দিকে। তো বাসার সামনে ছিল বড় ধরনের একটা শিমুল গাছ, শিমুল গাছের নিচে দুজনে হাঁটছিল আর কথা বলছিল। তো এই সময় আসলে ওই ভদ্রমহিলা বলছিল যে আসলে দেখো, আসলে আমার একটা মানুষের খুব বেশি জরুরি দরকার হয়ে গেছে, কারণ রান্না বান্না করা বা বন্ডিকে সামলানো একটা খুব ঝামেলা হয়ে যায়। তো একটু সিরিয়াসলি দেখো, যদি পাওয়া যায় একটা খুব উপকার, খুব ভালো হবে আমার জন্য। তো সন্দীপ স্যার বলে দেখো, আশা করছি পেয়ে যাব, ইভেন দেখা যেতে পারে কালকে হয়তো পেয়ে যাচ্ছ, কালকে হয়তো দেখবে যে একটা মেয়ে এসে গেছে, জাস্ট ঠাট্টা ছিল বলছিল আর কি কথাটা। তো উনি উনি সন্দীপ সাহেব এবং উনি ওনার ওয়াইফ যেটা ফিল করলেন, একটা ঠান্ডা বাতাস ঠিক ওই মুহূর্তে ওনাদেরকে বেদ করে দিয়ে ওই বাংলোর দিকে চলে গেল। মানে বাতাসটা এরকম না যে বাতাস ছিল বাইরে ওয়েদার এরকম বাতাস, এরকম না, হঠাৎ করে একটা বাতাস চলে গেল, ওই বাতাসটা বেদ করে গিয়ে বাংলোর দিকে চলে গেল। তো বাংলোর দিকে চলে গেল বলতে উনি বুঝতে পারছেন যে বাতাসটা ওইদিকে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে বাংলো থেকে একটা চিৎকার আওয়াজ, এই চিৎকার আওয়াজটা হচ্ছে তার মেয়ে বন্নি, একটা কান্নার আওয়াজ। তো দুজনে ভাবলেন যে ঠিক আছে চলো চলে যাই, মেয়ে কান্নাকাটি করছে চলো চলে যাই। তো রাত্রে গেল, রাত্রে যাওয়ার পরে বাসায় গিয়ে বন্নিকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে দিয়ে সকালে ঘুম থেকে উঠলো, চাটা নাস্তা রাস্তা খেয়ে সন্দীপ সাহেব বসেছিলেন বাসার সামনে। হঠাৎ করে দেখলেন যে একটা মেয়ে, 14-15 বছরের একটা মেয়ে বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। ওর গলার মধ্যে দেখলো যে কালো টাইপের একটা দাগ। তো আসলে ব্যাপারটা, মেয়েটা যখন আসলো, মেয়েটা এসে বললো যে আমরা আপনার বাসায় হয়তো কোনো মানুষ খুঁজছেন বা কোনো মানুষ লাগবে কিনা। তো এটা ব্যাপারটা ছিল আসলে একটা অদ্ভুত, মেঘনা যাতে বৃষ্টির মতো অবস্থা, যে আমি একটা খুঁজছিলাম এরকম এই টাইপের একটা মেয়ে এবং এরকম একটা মানুষ চাচ্ছিলাম, ঠিক এই মুহূর্তে পেয়ে গেলাম। আসলে এত কিছু জিজ্ঞেস করেনি যে তোমাকে কে পাঠিয়েছে বা কোত্থেকে এসেছো, এত কিছু আসলে জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। এনিওয়ে, তো সে সেদিন থেকে থাকা শুরু করলো, তার স্থান হয়েছিল পাশের ঘরের বন্নির সাথে, বন্নি ছিল বিছানায় ইয়েতে পাশের ফ্লোরে, ওনাকে ওই মেয়েটাকে থাকতে দিয়েছিল। তো এর মধ্যে বন্ডির সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, খুব ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা মানে খেলাধুলার আর কিছু ব্যাপার, অদ্ভুত ব্যাপার ঘটতে থাকলো তখন থেকেই, যে তাকে যে কোনো কাজ দিতে গেলে সে দ্রুত কাজ করে ফেলতে পারত, এবং কি চাচ্ছে যেটা সন্দীপ সাহেবের ওয়াইফ যেটা চাচ্ছিল সেটা সে ধাপকর করে ফেলছে, বা বললো যে এটা করে নিয়ে আসলো, ওটা করে নিয়ে আসলো। মানে ওর কাজে মানে এত তার প্লিজ ছিল, মানে অদ্ভুত টাইপের কাজ, মানে সে তার পারফরমেন্স। তো একদিন ওনার ওয়াইফ জিজ্ঞেস করছিলেন যে তোমাকে, তোমার বাড়ি কোথায়, অ্যাকচুয়ালি বাসা কোথায়। তো সে বলছিল যে দিদি আমার বাসা তো ওই যে পেছনে ঝর্ণা, ওই ঝর্ণার পেছনে আমার বাসা। তো চলছে, ভালোই চলছে। তো এর মধ্যে একবার বন্নিকে রেখে সন্দীপ সাহেব তার ওয়াইফকে নিয়ে হাসপাতালে গিয়েছে চেক আপ করাতে গিয়েছে। তো এসে বন্নিকে জিজ্ঞেস করলো, বন্নিকে স্বাভাবিক জিজ্ঞেস করলো যে বন্নি কি করছিলে বা কি হয়েছে, বেশিক্ষণ ছিল বাইরে আর কি। তো বন্নি বললো মা আজকে একটা মজার ঘটনা ঘটেছে। বললো যে কি ঘটেছে। বলে কি রানী, মেয়েটার নাম বলতে ভুলে গেছি, মেয়েটার নাম ছিল রানী। বলে কি যে রানীকে আজকে দেখলাম উড়ে উড়ে যায়। তো ব্যাপারটা খুবই অদ্ভুত টাইপের, একটা ছোট্ট বাচ্চা যখন বলে যে রানীকে দেখলে উড়ে উড়ে যায়। তো বলে যে উড়ে উড়ে যায় মানে কিভাবে উড়ে উড়ে যায়। বলে কি মা আমি দেখেছি রানী আমাদের সিঁড়ি বারান্দা থেকে উড়ে উড়ে ওই যে ওখানে ওই যে ঝর্ণা, ওই ঝর্ণার কাছে চলে গেছে, আবার ঝর্ণার কাছে উড়ে উড়ে চলে আসছে। তো ব্যাপারটা নিয়ে ওই যে ওরকম ভাবে তারা চিন্তা করেনি বা ভাবেও নি, বাচ্চা মানুষ হয়তো কি দেখেছে বা কি বলেছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু আরো কিছু অদ্ভুত ব্যাপার সন্দীপবাবু খেয়াল করেছে বা ওনার ওয়াইফ খেয়াল করেছে, সেটা হচ্ছে যখন অফিস থেকে ফেরত দেখা যাচ্ছে যে ওই রানী হয়তো নিচে ফুলের গাছে পানি দিচ্ছে, সামনে দেখা যাচ্ছে যে রানী নেই, ঠিক উপরে ছাদে উপরে কাপড় শুকাচ্ছে। ইটুপাশে কাজ, হয়তো ঘরের ভেতরে সন্দীপ সাহেব ওয়াইফ দেখলো রান্না করে রানী, ইটুপ রান্না করে ঠিক কিছুক্ষণ পরে দেখলো আবার সে ড্রয়িং রুমে, মানে এই টাইপের তাকে মানে মানে তাকে ড্রেস করা যাচ্ছিল না, এক একবার এক এক জায়গায় থাকে। তো এইভাবে দিন যাচ্ছিল কেটে, কিন্তু শঙ্কা একটা রয়ে গেছিল যে ঘটনাটা কি হচ্ছে। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে একবার অনেক রাতে সন্দীপ সাহেবের ওয়াইফের ঘুমটা ভেঙে যায় কোনো কারণে। তো উনি স্বাভাবিকভাবে পাশের রুমে যায় বন্নিকে দেখতে যে কি অবস্থার। তো উনি গিয়ে দেখে যে বন্নির, রানীর যে বিছানায় ছিল ও বিছানায় রানী নেই, বন্নির শোয়া। তো বন্নির মুখে পানি একটা ঝাপটা, হাতে দু একটা গাছের পাতা বা এই ধরনের লতা পাতা টাইপের হাতে। তো ব্যাপারটা ওনার কাছে খুবই অদ্ভুত লাগলো, এই কারণে যে একটা ছোট বাচ্চা পানির ঝাপটা কোত্থেকে আসবে, তারপর হাতে যে লতা পাতা বা পাতা টাইপের দেখলো, এটা আসার কোনো কথাই ছিল না। তো এই সে তার শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিল, মুছে দেওয়ার পর সাথে দেখলো যে বন্নি রানী হাজির। তো রানী তুমি কোথায় ছিলে? রানী বললো যে দিদি আমি পাশেই ছিলাম। এবং ঠিক অদ্ভুতভাবে সেই পানির ঝাপটা রানীর মুখেও ছিল, দুজনের মুখে একই ধরনের পানির ঝাপটা। তো ব্যাপারটা তখনই সে একটু মার্ক করলো এবং সকালে বললো যে না, সামথিং ইজ রং, এখানে কিছু একটা ঘটছে, কারণ এরকম হতে পারে না। তো হাতে কিভাবে আসলো, ওর হাতে মুখে পানির ঝাপটা, রানীর মুখে পানির ঝাপটা, একই ধরনের পানির ঝাপটা। তো সন্দীপ সাহেব ভাবলেন যে ঠিক আছে, এটা আমরা একটা কাজ করি, পাশে মন্দিরে পুরোহিত আছেন, ওনাকে আমরা খবর দিই ব্যাপারটা। তো পুরোহিতকে খবর দেওয়া হলো, পুরোহিত আসলো একদিন, যে কোনো একদিন সন্ধ্যায় পুরোহিত আসলেন। তো পুরোহিত আসার পর থেকে রানী নাই, উধাও, একদমই উধাও। ওনাকে বাসায় কোথাও পাওয়া যাচ্ছিল না, নাই নাই। তো পুরোহিতকে সম্পূর্ণ ঘটনা খুঁজে বলল যে আসলে আপনার আপনাকে যে কারণে আনা হয়েছিল এই এই ঘটনাগুলি ঘটছিল। তো পুরোহিত সাহেব বললেন যে দেখেন আপনাকে আমি একটু বর্ণনা দিই, এই টাইপের ঘটনা কি না, দেখি 14-15 বছরের মেয়ে এই ধরনের কিছু? বলে হ্যাঁ। বলে মেয়েটার নাম কি রানী বা এই ধরনের? বলে হ্যাঁ মেয়েটার নাম রানী। তা বললো যে আপনারা খুব ভালো একটা বিপদে আছেন বা বিপদে কেটে গেছে হয়তো, কারণ এই মেয়েটি আজ থেকে আরো ওই সময় থেকে আরো 7-8 বছর আগে সুইসাইড করেছিল, এই বাসাটি সুইসাইড করেছিল। সুইসাইড করার পর থেকে আরেক ফ্যামিলির বাসায় এসেছিল এবং তার সাথে এরকম ঘটনা ঘটেছিল। তো সেদিন থেকে রানী নেই, আবার সেই মোটামুটি একটা বড় ধরনের শক তাদের মধ্যে ফ্যামিলি ঘটে গেছে, বা তারা একটা এটাকে কল্পনা ভাববে না বাস্তব ভাববে, এবং এভাবেই মোটামুটি দিন কাটছিল। তো ঘটনা এখানেও শেষ না, ঘটনা শুরু আরেকটা পর্ব শুরু এখান থেকে। তো রানী নেই, এর মধ্যে চলছে, এর মধ্যে সন্দীপ সাহেবের ছোট একটা বেবি হয়েছে, ছোট একটা ছেলে বাচ্চা হয়েছে আর কি। তো সন্দীপ সাহেব আর তার মেয়ে বন্নি একসাথে ছিল, থাকতো একই একটা বেডে, আর ছোট বাচ্চাটাকে নিয়ে পাশে ওনার ওয়াইফ থাকতো। তো প্রতিদিন প্রায় রাতে একটা ঘটনা ঘটতো, যে সেটা হচ্ছে যে বন্নি চিৎকার দিয়ে বলতো বাবা বাবা তুমি আমাকে ধরে রাখো, আমাকে রানী নিতে চায়। তো বলতো মা না মা, মা তোমার আর কিচ্ছু হবে না, মা আমি তো আছি, রানী তো নেই, রানী তো নেই, না মা বাবা রানী নিতে চায়, রানী আমাকে সবসময় ডাকে নিতে চায়। তো ব্যাপারটাকে আসলে প্রথম 2-3 দিন গুরুত্ব দেয়নি, তো এর মধ্যে গুরুত্ব দেওয়ার মধ্যে ব্যাপারটা হয়ে গেছে, কারণ প্রায়ই একথা বলে, প্রতিদিন প্রতিদিন এই কথা বলে, যখনই জড়িয়ে ধরে তখন ঠিক থাকে। তো একদিনের ঘটনা, সেদিন হচ্ছে যে ঘুমাচ্ছিল বেচারা সন্দীপ সাহেব, টায়ার্ড ছিলেন। তো মেয়ে যথাযথ চিৎকার দিচ্ছে যে বাবা বাবা বন্নি আমাকে নিতে যাচ্ছে, রানী আমাকে নিতে যাচ্ছে, রানী আমাকে নিতে যাচ্ছে। তো উনি আর জিনিসটা ওই দিন খেয়াল করেননি, তো খেয়াল করেননি, উনি ঘুমিয়ে গিয়েছিলেন। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পরে পাশে উনি খেয়াল করে দেখলেন যে ঠিক আছে, দেখি মেয়ে জাস্ট হয় না যে নিচে বাচ্চা দেখার জন্য বাচ্চা কি অবস্থা আছে, দেখে যে বন্নি নেই, তার বিছানে নেই নেই নেই। তো তাকে সাথে সাথে খুঁজে বের করার চেষ্টা করা, সবাই মিলে বাইরে গেল। তো বন্নিকে আবিষ্কার করা হলো সেই পাহাড়ের পিছনে, যে পাহাড়ের চূড়া ছিল ঝর্ণা বা ঝরা টাইপের, যেখানে ওখানে তাকে মোটামুটি পুঁতে রাখার মতো অবস্থা, মাটির মধ্যে পুঁতে রাখার মতো অবস্থা, মোটামুটি মানে সেন্স আছে কিন্তু খুব খারাপ অবস্থায় তাকে পাওয়া গেল। তো পরে চিকিৎসা টিকিৎসা করিয়ে তাকে বাসায় বেশ কিছুদিন চিকিৎসা করে বাসায় আনা হলো, কিন্তু সেই মেয়ে ছোট্ট মেয়েটি আগে ছোট্ট মেয়েটির মতো ছিল না, অনেকটা অপ্রকৃতিস্থ বা একটা অ্যাবনর্মাল টাইপের ছিল। তো এরপরে তারা আসলে ওই এলাকা থেকে ট্রান্সফার হয়ে গেছে। তো এরপরে ঘটনা জানা যায়নি ওই মেয়ের সাথে আর কি হয়েছিল, বা আদৌ সে বেঁচে আছে কিনা, বা মেয়েটা কি কি অবস্থা হয়েছিল, পাগল পাগল বা এই ধরনের কিছু একটা।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবার চলে যাচ্ছি আমাদের হাফিজ এনাম ভাইয়ের কাছে, যিনি প্রথমেই আপনাদের সাথে একবার এসে উপস্থিত হয়েছিল এবং ঘটনা কিছু শেয়ার করেছিলেন। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, তারপরে আমরা ঝটপট কিছু প্রশ্নোত্তর পর্ব সেরে নেব, এবং তার কাছে একটা চমৎকার ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমরা চাইব যে এর পরের এপিসোডে আবারও শুনে ফেলতে। যাই হোক, আমি একটু আপনাকে বলি যে অনেকেই আপনার, আপনি এখানে এসছেন, অনেকেই ইন্টারেস্টেড এবং অনেকেই আসলে এত বেশি প্রশ্ন করেছেন। আমি মানে মোটামুটি সবাই যে ধরনের প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোকে একটু একরকম করে বলি। হ্যাঁ, মানে মানে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসছে, যেমন জিনে ধরা, আর কেউ যদি কারো কুফরি করে বা যদি বানমারা বলে বা এরকম, এই ব্যাপারগুলো কি এক
না? আসলে জিনে ধরা আর কুফরি করা তো এক না,
এক না।
কেউ কেউ আছে মনে করেন কারো উপরে জিন এমনি ই করে আর কি, কারো উপরে ছেড়ে দেয় আর কি, কারো ক্ষতি করার জন্য। আবার আপনি বান মারতে পারেন যে কোনো এইভাবে একটা ই দেওয়া যায়, যেরকম একটা মাটি দিয়ে একটা পুতুল বানাবে, একটা পুতুল বানিয়ে পরে কুফুরি কালাম করে মনে করেন আপনি যদি পুতুলটার বুকের ভিতরে একটা সুই যদি গেঁথে রাখেন, তাহলে ঠিক ওই মানুষটার বুকের ভিতরে মনে করেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, এরকম করে বান মারা হয় কুফুরি। জিনের আসর আর বান মারা এগুলো এক না, দুইটা হলো দুইটা সাবজেক্ট।
আচ্ছা, মনিকা আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন, তিনি সম্ভবত ঢাকাই নিউজ থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখছেন যেটা, সেটা হচ্ছে যে জিনদের মধ্যে কি হিন্দু মুসলিম এরকম ধর্মের বিভেদ আছে কিনা?
জি আছে।
দুই ধর্মেরই আছে।
জি, যেরকম আমরা মানুষ কেহ নামাজ পড়ি, কেহ দেখা যায় বাজারে কষাই, কেহ স্বর্ণ বিক্রি করে, এরকম যেরকম আমাদের এক এক শ্রেণীভুক্ত আছে, ওরকম জিনের ভিতরে প্রত্যেকটা
এরকম আলাদা আলাদা ব্যাপার আছে। চমৎকার। আমাদেরকে বাপ্পা SMS করেছেন এবং তিনি বলেছেন যে অনেকগুলো অনেক সময় এরকম কথা শোনা যায় যে অনেকগুলো কুকুর যদি হঠাৎ করে একসঙ্গে ডাকাডাকি শুরু করে তাহলে কেউ মারা যায়, এই ব্যাপারটা কতটুকু
না? আসলে এগুলো হলো কুসংস্কার কথা। আবার অনেকে মনে করে কি বাসার যে বাসার ওখানে বিলাই বিড়াল আছে না, বিড়াল যদি কাঁদে তাহলে নাকি মানুষ মারা যায়। আসলে এগুলো এগুলো কুসংস্কার কথা, এগুলো হলো বিশ্বাস করাটা আসলে ঠিক না, এগুলো গুনাহ হয়, এগুলো বলাটাও গুনাহ।
আচ্ছা, নির্ঝর আমাদের SMS করেছেন, লিখেছেন যে ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারাও কি জিনের মাধ্যমেই করেন ব্ল্যাক ম্যাজিক বা এরকম?
জি, যারা বদজিন তাদের মাধ্যমে করে, যাদুটাই হলো যে কুফুরি করে, ওইটা ব্ল্যাক ম্যাজিক যেটা ওইটাই।
আচ্ছা, অনেকেই আবার এই প্রশ্নটা করছেন, তার মধ্যে সোহেলের এখানে আমি দেখতেছি তানভীর, সোহেল তানভীর নেত্রকোনা থেকে বলছেন যে আমাকে মাঝে মাঝে ঘুমের মধ্যে অনেক সময় ঘুমের মধ্যে বোবা ধরে। আপনি তো দেখেছেন আপনার ভাইয়ের একবার এরকম ঘটনা ঘটেছিল, আপনি ওইটা বলে তারপর সমাধানটা আসি আমরা, যে আপনার ভাইকে যখন ধরেছিল বোবা তখন আপনি সেটা দেখেছিলেন যে মানে যখন ধরেছিল ওইটা কি বোবা ধরা আর জিনে ধরা তো মানে দুটো তো মানে আলাদা জিনিস?
দুইটা আলাদা জিনিস। বোবাটা হলো অনেক সময় দেখা যায় শরীর বন্ধ করে যদি আপনি না ঘুমান, আবার একেবারে যদি সোজা হয়ে ঘুমান তাহলে বোবা ধরার সম্ভাবনা থাকে,
সেটা তো ভয়ঙ্কর না?
হ্যাঁ, ওইটা অতটা ভয়ঙ্কর না, কিন্তু জিনের এটা হলো একেবারে আলাদা।
ওইটা আমরা আরেকদিন শুনবো একদম পুরো স্টোরিটা।
আমি আশা করছিলাম আমার এপিসোডটা আপনি আমাকে বলতে দিবেন, আমার অনেক শ্রোতারাই আসলে অনেক ইচ্ছা করছিল আমার এপিসোডটা আজকে শুনবে বলে। আমি বুঝতে পারছি আপনি আমাকে বলতে দেন না, এই জন্যই আগামীতে যেন আবার আসে, এই জন্য বুঝতে পারছি আপনার চালাকিটা আসলে রাসেল ভাই। তবে আমার শ্রোতাদেরকে আমি জানাই যে সবাইকে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আপনারা মন খারাপ করবেন না, আগামীতে যেদিন আবার ইনশাল্লাহ আসবো সেদিন আপনারা শুনবেন। আমি আশা করি রাসেল ভাই আগামীতে আমি যদি আসি তাহলে অবশ্যই আমাকে নেক্সট ডে এটা বলতে দিবেন।
না, তারপরে ছোট একটা অংশ বলেন আপনার ভাইয়ের সাথে যে হয়েছিল ওই অংশটা একটু।
যেরকম ভাইয়া ঘুমাইছিল, ঘুমানোর পরে দেখা গেল কি ভাইয়ার পেটের উপরে পাড়া দিয়ে একটা কালো বড় একটা ছায়া হেঁটে হেঁটে যাচ্ছে। আমার ভাইয়া এটা দেখে একটা চিৎকার মারছে, চিৎকার মারার পরে আম্মু তারা সবাই আসছে, আসার পরে পরে জিজ্ঞেস করতেছে কি হয়েছে নাইম, আমার ভাইয়ার নাম তো নাইম। পরে ভাইয়া বলতেছে যে আম্মু আমার আমার বুকের উপরে পাড়া দিয়ে এই মাত্র একটা ছায়ার মতন কি জানি গেল, দেখো তো বারান্দায় কিছু আছে কিনা। পরে যখন বারান্দায় গেল দেখা যে কিছুই নাই, ভাইয়া কিন্তু স্পষ্ট ভাবে দেখছে। এবং শুধু ভাইয়া না, এটা আমাদের এই হিস্ট্রিটা অবশ্যই আমি ইনশাআল্লাহ নেক্সট বলবো না যে কি ঘটনাটা, বিশেষ করে বোবার ঘটনাটা আমি বললাম। ভাইয়া তখন আর কি সেন্স হারা ছেলে, পরবর্তীতে পানি পড়ার মাধ্যমে ভাইয়া আবার উঠে পরে খাটের নিচে এটাকে অনেক খোঁজা হয় কিন্তু এটাকে পাওয়া যায় না।
আচ্ছা, আরেকটা জিনিস, আরো অনেক আসলে এত কোশ্চেন আসছে না, আমি ঘটনা কখন শুনবো আপনার, প্রশ্ন আসছে অনেক। আচ্ছা, আমাদেরকে মুতালিব লিখেছেন রামপুরা থেকে যে আমার সামনে যদি সাদা অথবা কালো ধরনের কোনো কিছু দাঁড়িয়ে থাকে বা ছায়া বলতে পারেন, অনেকে ছায়ার কথাও বলেছে আর কি, যে সেই মুহূর্তে আসলে আমার ওই মুহূর্তে করণীয় কি?
ওই মুহূর্তে হলো যদি আয়াতুল কুরসি যদি পারে তাহলে আয়াতুল কুরসি পড়া, আর যদি আয়াতুল কুরসি না পারে তাহলে সূরা ইখলাস 3 বার পড়ে বুকে ফু দেওয়া, তাহলে আর আশা করি ইনশাআল্লাহ ওই ছায়াটা দেখবে না
এবং মোটামুটি ওই সময়টা থেকে উদ্ধার মানে পরিত্রাণ পাওয়া যাবে আর কি। আচ্ছা, আমাদেরকে আরো একজন লিখেছেন, জুনায়েদ লিখেছেন যে আপনার কাছে প্রশ্ন, আমার সাথে আপনার সাথে যে জিনটি রয়েছে সেই জিনটির বয়স কত?
আসলে সেই সম্পর্কে আমি এখানে কিছু এখন বলতে চাই না, কারণ এটা আমার
একদম পার্সোনাল ব্যাপার।
হ্যাঁ, সেটাই আর কি,
এটা আপনি বলবেন না, নামটাই তো বলে দিয়েছেন, এটা তো অনেক সেটা। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন হায়দার মিরপুর 1 থেকে এবং তিনি বলেছেন যে দিনে অথবা রাতে ঘুমালে আমার ওপর অনেক অত্যাচার হয়, আমাকে কেউ একজন মেরে ফেলতে চায়। হ্যাঁ, মানে এরকম এরকম ব্যাপার তার সাথে কেন ঘটে?
এটা কি শুধু স্বপ্নের ভিতরে হয় না বাস্তবে হয় এটা আমাকে জানতে?
ঘুমালে? হ্যাঁ, ঘুমালে।
ঘুমালে তাহলে এটা হলো এই যে বোবা।
আপনি আসলে মানে কি বলবো, আপনাকে আসলে আরেকবার আসতেই হবে, আমি চালাকি করে যাই করি আপনাকে আসতে হবে।
তবে আমার শ্রোতাদেরকে আপনি অবশ্যই কিছু বলবেন।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা একেবারেই মানে কি বলবো যে আজকে আমাদেরকে মাফ করবেন, কারণ আমরা হচ্ছে এত কোয়েশ্চেন পেয়েছি, এত এত মানে এত বেশি ওনার সম্পর্কে সবাই জানতে চাচ্ছেন যে আমরা আসলে ওই ঘটনায় যেতেই পারছি না, প্রশ্ন শেষ করতে পারছি না এবং আমাদের তো এপিসোড আজকেই মানে কি বলবো যে শেষ হয়ে যাচ্ছে না ভূতেতাম। সুতরাং আগামীতে যখন উনি আসবেন এবং আমরা কথা দিচ্ছি যারা ওনার ঘটনা শুনতে পারলেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে অবশ্যই 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 তাকে আবার নিয়ে আসা হবে, যদি উনি অনেক ব্যস্ত থাকেন। তারপরে ওনাকে নিয়ে আসা হবে এবং নিয়ে এসে তার জীবনে যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলো অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এমনিতে যারা ভয় পায়, যারা ভয় পায় এমনিতেই অন্ধকারে অনেকে চলাফেরা করতে পারবে, অনেক কিছুতে ভয় পায়, তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে?
আসলে সব থেকে বড় ভয় হলো অন্তরের ভয়টা। আমি এখানে আপনার সাথে কথা বলতেছি, আমি যদি মনে করি আমার পিছনে কেউ দাঁড়ানো আছে তাহলে তো আমি ভয় পেলাম, ঠিক না? আর যদি আমি বুকে যদি সাহস রাখি না কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না বা কেউ এখানে নাই, তাহলে আর তো আমার মনে সাহসটা এই হিসাবে যদি ভয় পায় তাহলে উচিত হলো যে বললাম সুরা ইখলাসটা পড়লে আসলে এত বুকে যে সাহস আসে যা বলার মতন না। একা যদি অন্ধকারে যায় তাহলে সুরা ইখলাস এগুলো তিনবার পড়ে, সুরা ফাতে একবার পড়ে বুকে ফুদিয়ে তারপরে সে জঙ্গলের ভিতর থেকে হেঁটে যাক, আল্লাহর রহমতে কোনো জিন প্রেত দানব ইত্যাদি কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তাহলে আপনাদের আগ্রহ আরো বাড়বে। ওনার ফ্যামিলিতে একটা ঘটনা ঘটেছিল, সেটা অনেক বড় ঘটনা, সেটা আমরা শুনবো। উনি মসজিদে কিছু একটা দেখেছিলেন, হ্যাঁ মসজিদে, এবং সেই ব্যাপারেও আমরা জানবো। সুতরাং আসতেই হবে ওনাকে, আমরা চেষ্টা করবো নেক্সট উইকে, নেক্সট উইকে আমরা পেতে পারি কি নাকি তার পরের উইক।
আসলে এখন আমি আপনার সাথে
আমাকে জানিয়ে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট বিরতিতে যেতে হবে আমাদের, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। তো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম-এ, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুদ এবং আজকের অতিথিরা। আর অসংখ্য এসএমএস, সব এসএমএস আসলে এরাম ভাইয়ের জন্য এসছে এখানে, ম্যাক্সিমাম এসএমএস, এবং অসংখ্য প্রশ্ন রয়েছে আপনাদের কাছে। আমি একটু আগে যে যখন বিজ্ঞাপন বিরতিতে গিয়েছিলাম তখন কথা বলছিলাম, একেবারে আশাহত হওয়ার কিছু নাই, উনি কথা দিয়েছেন উনি আসবেন এবং আমরাও খুব খুশি। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে মুশকিলটা হচ্ছে উনি বলতে পারলেন না, কথা দিয়ে কথা না রাখতে পারার ভয়েই হয়তো, সেই জন্যই কারণ ওনাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। উনি একটু আগে বলছেন যে বিশ্বাস করেন না করেন আসলে আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, দেখা যাক কি হয়, এবং আমরা আশা করছি নেক্সট উইকে বা তার পরের উইকে, এই দুই উইকের মধ্যে ইনশাল্লাহ তিনি আমাদের এখানে চলে আসবেন, সেই ব্যাপারে আমি কথা দিতে পারি। এবং তার জীবনের ঘটনা না জানি কত ভালো হবে, বুঝতেই পারছেন। সো অবশ্যই অবশ্যই আমরা সেটা শুনব। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনা। এবং আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমাদেরকে অনেকেই সাহায্য করছেন এখানে, বাবু ভাই হেল্প করছেন আমাদেরকে, আমাদেরকে দিনার হেল্প করছেন, আরো অনেকেই হেল্প করছেন। আর সবচেয়ে বেশি ভালো লাগবে তখন যখন দেখবো যে এনাম ভাইয়ের মতো কেউ নিজেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, যারা আপনারা আসলে অনেক জানেন, অনেক কিছু বোঝেন, যারা বিভিন্ন ধর্মের হতে পারেন কিন্তু বিভিন্ন ধর্মে যারা এই সমস্ত ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞতা এবং অনেক প্রশ্নের উপর উত্তর দিতে পারবেন, অনেক ব্যাপার ফেস করেছেন বা অনেক কিছু জানেন, তারা যদি সরাসরি আমাদেরকে আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করবেন কিভাবে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, হুইচ ইজ bhootfm@radiofurti.fm। যদি আপনাদের ব্যস্ত থাকে তাহলে আপনাদের পরিচিত কাউকে বলুন যে আপনাদের হয়ে ইমেলটা আমাদেরকে করে দিতে, আমরা সরাসরি যোগাযোগ করবো আপনাদের সাথে এবং আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের লিসনারদের সাথে, যাতে তারাও অনেক উপকৃত হয়, আনন্দ পায় সবকিছুই, এবং জানতেও চায় আপনাদের কাছ থেকে অনেক কিছু। আজকে এনাম ভাই আসছেন অসংখ্য প্রশ্ন তাদের কাছে এবং অসংখ্য প্রশ্নের উত্তর তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমরা অলরেডি আমাদের নির্ধারিত সময় পার করে এসেছি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আপনি
হ্যালো লিসনার্স, আমি তামিম বলছি। তো আসলে আমি যে ঘটনাটা বলবো এটা আমার এক ছোট ভাই রাজন, হ্যালো রাজন তুমি শুনতে পাচ্ছিস কিনা? তো রাজন যে ঘটনাটা আমাকে বলছে আমি সরাসরি ওটাই শেয়ার করে ফেলি। তার এক নানা নতুন যখন বিবাহ করলো, বিবাহ করার পরে ওই মহিলাকে নিয়ে একদিন কোথাও যাইতেছিল, তো মহিলা নাকি কিছুটা আসর ছিল ওনার উপরে। তো ওই মহিলা আপনার অস্বাভাবিক রকমের আচার আচরণ করতো এবং ওনার বাচ্চা কাচ্চা হইতেছিল না। তো ওনাকে অনেক ডাক্তার দেখাইছে কিন্তু কোনো কাজ হইতেছিল না। তো একদিন কি করলো, ওনার হাজব্যান্ড ওনাকে নিয়ে এক কবিরাজের কাছে নিয়ে গেল। তো কবিরাজ ওনাকে দেখে বললো যে আপনার উপরে, আপনার ওয়াইফের উপরে একটা খারাপ কিছু একটা আসর আছে, তো আপনার ওয়াইফকে একটু দেখে শুনে রাখবেন যেন কোনো ক্ষতি না করতে পারে, আর বাচ্চা কাচ্চাও হবে, কোনো সমস্যা হবে না। তো একটা সময় পর এই মহিলা প্রেগনেন্ট হলো এবং যথারীতি বাচ্চা হইল। তো বাচ্চা হওয়ার পর যেটা হলো, আসল ভাই ওই মহিলার যে নতুন সদ্য যে বাচ্চা হলো ওই বাচ্চার চিৎকার চেঁচা মেয়েটিগুলো অস্বাভাবিক রকমের হয়ে থাকে সাধারণত। যে একটা বাচ্চা যেভাবে চিৎকার করে এভাবে না, আপনার নর্মালি অস্বাভাবিক রকমের চিৎকার চেঁচা মেয়েটি করে। তো ওই বাচ্চাকে নিয়েও উনি কী করলো, ওই কবিরাজের কাছে গেল। কবিরাজ বাচ্চাটাকে দেখে বললো যে এখন ওই আপনার ওয়াইফকে ছেড়ে এখন এই বাচ্চার উপরে আসরটা করছে, তো কোনো সমস্যা নেই, আপনারা এই বাচ্চাটাকে কিছুদিন দেখাশোনা করে রাখবেন। অ্যাটলিস্ট যেদিন থেকে জন্ম হয়েছে 40 দিন পর্যন্ত এই বাচ্চাটাকে আপনারা দেখাশোনা রাখবেন, কেউ যাতে না ঘুমায়, যে রাতের বেলা হইলেও কেউ না কেউ যেন বাচ্চাটাকে দেখাশোনা করে। তো ওনারা তো যথারীতি বাচ্চাটাকে দেখাশোনা করতে লাগলো, কয়েকদিন দেখাশোনা করলো। তো একদিন রাতের বেলা, আসলে আমাদের গ্রামের বাড়িতে সাধারণত বাথরুমগুলো হয় অনেকটা দূর সাইডে হয়, বা অ্যাটাচ বাথরুম হয় না, আগে হইতো না এগুলো। তো ওই মহিলা রাতের বেলা বাথরুমের কাজ সারতে বাথরুমে গেলেন। তো বাথরুমে যাওয়ার পথে উনি যখন যাইতেছেন রাস্তায়, বিড়ালের মতো কিন্তু শরীরে কাঁটাযুক্ত এরকম একটা কিছু একটা গায়ে পাড়া দিচ্ছেন, এবং উনি চিৎকার দিয়ে উঠছেন যে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠছেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথেই উনার যে হাজবেন্ড দৌড়ায় আসছেন, আইসা দেখেন যে উনার পা দিয়ে রক্ত পড়তেছে, পা দিয়ে রক্ত পড়তেছে। এখন উনি যখন দৌড়ায় আসছেন, আসার সাথে সাথেই উনার মনে হয়েছে যে উনি তো ওনার বাচ্চাটাকে ফেলায় রেখে আসছেন, এবং সাথে সাথে মনে হয়েছে যে কবিরাজ তো বলছিল যে বাচ্চাটাকে যেন উনি না রেখে আসেন। সাথে সাথে উনি গেলেন দৌড়ে ঘরের ভিতরে, গেলেন ঘরের ভিতরে গিয়ে বাচ্চাটাকে দেখতে গেলেন, কিন্তু বাচ্চা তো নাই, বিছানার উপরে বাচ্চাটা নাই। এবং রাতের বেলা পুরো ঘর খুঁজতেছে, কোথাও বাচ্চাটা নাই। উনি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে দেখেন বাইরে বারান্দায় বাচ্চাটা পড়ে আছে, কিন্তু নাক দিয়ে মুখ দিয়ে প্রাণ দিয়ে আপনার অজস্র রক্ত বেরিয়েছে, এবং আপনার বাচ্চাটা মারা গেছে। তো পরবর্তীতে ওই মহিলার অনেক আর কোনো সমস্যা হয়নি, এবং বাচ্চা কাচ্চাও হয়েছে, কিন্তু ওই বাচ্চাটাই একদম মারা গেছে। এটাই ছিল আসলে আমার খায়।
আপনাকে অনেক ধন্যবাদ, আজকে হাতে আর আসে একদমই সময় নেই, আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিই আমাদেরকে কিভাবে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhootasamander@radiofoodty.fm. আমি জানি যে আপনারা অনেকেই এই সমস্ত ব্যাপারে অনেক অভিজ্ঞ, আমরা চাই আপনাদের কাছ থেকে ইমেল, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং জানিয়ে দিন আপনারা আসবেন কিনা। আমি আপনি যে ধর্মেরই হন না কেন, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি এটাও জানি যে আপনাদের চারপাশে যারা শুনছেন আমাদেরকে, তাদের চারপাশে এরকম অসংখ্য মানুষ রয়েছেন যাদের এই সমস্ত ব্যাপারে অভিজ্ঞতা অনেক 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 বেশি। তাদের কথা আমাদেরকে জানান এবং তাদেরকে উৎসাহিত করুন আমাদের এখানে এসে তাদের ঘটনাগুলো শেয়ার করতে, যাতে তাদের সেই সমস্ত ব্যাপারগুলো সবাই জানতে পারেন। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি পূর্তিতে থাকবেন, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা থাকবে। সামনে 26 মার্চ রয়েছে, মহান স্বাধীনতা দিবস, আমরা আসা যখন আসব তখন 26 মার্চ আর থাকবে না। সো আমরা ভূত এফএমের পক্ষ থেকে আমাদের সেই লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং আমরা আশা করি যে আসলে এটা একটা এমন চেতনা, স্বাধীনতার যে চেতনা, সে চেতনা চিরজীবন বেঁচে থাকবে আমাদের মাঝে। আমরা আরও একবার আপনাদেরকে বলি যে আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, যারা দেশে রয়েছেন তারা ইমেল করবেন, এবং যারা এর মধ্যে ইমেল করেছেন কিন্তু ঘটনাগুলো সিলেক্ট করিনি আমরা, তারা আবারও ইমেল করার সুযোগ কিন্তু রয়েছে। যতবার আপনার ঘটনা সিলেক্ট না হবে আপনি ইমেল করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও কথা হবে আগামী সপ্তাহে ঠিক 8:59 মিনিটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।